রাতের জঙ্গলের রূপ একদম ভিন্ন, এতটাই ভিন্ন, এমন সব নাম না জানা পোকামাকড়ের ডাক সেই জঙ্গলকে যেন রীতিমতো জীবন্ত করে তুলে রাতে বেলা। তাই দিনে একরকম জঙ্গল, রাতে তার রূপ অন্যরকম। কিন্তু সেই পোকামাকড়ের ডাক দিয়ে ভরা সেই জঙ্গলের ভেতরে একজন লোক দৌড় দিচ্ছে। নিকষ কালো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতরে সে দৌড়াচ্ছে। একবার এদিকে ধাক্কা খায়, আরেকবার আরেক দিকে ধাক্কা খায়, এদিকে ধাক্কা খায় তো সেদিকে ধাক্কা খায়, এইভাবে ধাক্কা খেতে খেতে একবার নিচে পড়ে, তারপর উঠে দাঁড়ায়। কারণ জান বাঁচানোর জন্য মানুষ তার শেষ চেষ্টাটুকু পর্যন্ত করে, আত্মসমর্পণ করার পূর্বে। সে দৌড় দিয়ে যাচ্ছে, তখনও একটু হাঁপাল, একটু থামল, সে একটু হিসাব করল, যদি তার পাশে কেউ এই মুহূর্তে এখনই চলে আসে যে তাকে খুন করার চেষ্টা করছে, তাকে দেখা মাত্র সে যাতে দৌড় দিতে পারে, কিন্তু এখন আগে আগে নিঃশ্বাসটা যা প্রায় ফুরিয়ে গেছে তা একটু ঠিক করা লাগবে, অর্থাৎ তা একটু শান্ত করা প্রয়োজন। নিঃশ্বাসটা শান্ত করে চারপাশে যখন সে তাকাচ্ছে, তখন সে একদম হাঁপড় কেটে যাচ্ছে রীতিমতো, তার ফুসফুস হাঁপড় কেটে 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 অক্সিজেন সাপ্লাই দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ব্লাডে। তখনও বৃষ্টি, পোকামাকড়ের ডাক, মাঝে মাঝে ছোট ছোট মেঘের ডাক, বজ্রপাত নয়, কোনো রকম বজ্রপাত নয়। অন্ধকারে কিছু দেখা যায় না, অন্ধকারে ছুটতে যে মানুষ যে কোনো জায়গায় পড়ে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে পেছনের দিক থেকে একটা ছোট্ট আকারের একটা অদ্ভুত রকমের জানোয়ার এসে পৌঁছায়। এবং সে যখন সেই জায়গাটা এসে পৌঁছায়, সে ব্যক্তি যে গাছের আড়ালে ছিল সেই গাছের কাণ্ডের উপরে সে উঠে দাঁড়ায়, ছোট আকারে, যেন একটা মানুষের বাচ্চা। উকি দিয়ে একটা শব্দ বলে, এরকম শব্দ। সে শব্দ শোনা মাত্রই এমন ভাবে সে ব্যক্তি আবারও দৌড় দিতে শুরু করলো যেইভাবে সে এতক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছিল শুধুমাত্র নিজের জান বাঁচানোর জন্য। কিন্তু এর ভেতরে সেটি যাচ্ছিল যে কেউ না কেউ তার পিছু আবার নিয়েছে, এবং যে তার পিছু নিয়েছে সে এবার বুঝতে পারছে যে সে কোন দিকে যাচ্ছে। এমন একটা জায়গায় এসে সে পৌঁছালো সেই ব্যক্তি, তার নিঃশ্বাস একদম ফুরিয়ে গেছে, আবার শ্বাস আর নিতে পারছে না, হাত পা কাজ করছে না। এই জায়গাটা একটু খোলা, আকাশে আলো, আলো কিসের, অন্ধকার আকাশের মাঝখানে হঠাৎ একটু চাঁদের আলো, যেন মেঘটা শুধুমাত্র একটু কেটেছে অল্প কিছু সময়ের জন্য। সে অল্প কিছু সময়ের জন্য কেটে যাওয়া মেঘের মাঝখান থেকে যে চাঁদের আলোটা তার উপরে পড়েছিল, সেই আলোতে তার চেহারাটা ঝলমল করে উঠেছিল, কারণ সে ভিজে গিয়েছিল, সেই সাথে চুলগুলো আলোতে ঝলমল করছিল। এবং সে একেবারে স্তব্ধ এবং আতঙ্কিত। হঠাৎ সে ভেবেছিল সে আততায়ীকে পেছনে ফেলে চলে এসেছে, কিন্তু সেই আততায়ী এখন তার চোখের সামনে, এখন তার চোখের সামনে সেই আততায়ী। এই জন্য সে একদম ফ্রিজ, নড়তে পারছে না, চলতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। চাঁদের আলো গায়েব হয়ে গেছে, কারণ মেঘ তার জায়গা আবার নিয়ে নিয়েছে। যখন সেই আততায়ী তার দিকে ধীর পায়ে এগোচ্ছে, ওই আততায়ীকে সে ব্যক্তি দেখতে পাচ্ছিল এক ভিন্ন রূপে। ওই আততায়ী একজন মানুষ, কিন্তু তার কাঁধে, ডানে, বামে, মাথার উপরে দুই হাত ধরে ঝুলে রয়েছে, পায়ের উপরে ঝুলে রয়েছে, শরীর আঁকড়ে ধরে রয়েছে, এমনকি তার পাশ দিয়ে ডানে বামে সামনে পেছনে আর্মির মতো হেঁটে আসছে ছোট 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 খচ্চর বাহিনী। এবং সেই আততায়ী তার মুখে হাসি, তার ঠোঁটটা যে চওড়া হয়ে প্রায় কান পর্যন্ত যে পৌঁছে গিয়েছে, এই বিশ্রী ভয়ঙ্কর হাসিটা সে দেখতে পায়। তখনও সে বিশ্রী ভয়ঙ্কর হাসি সে দেখতে পাচ্ছে, এবং এমন ভাবে তার দিকে এগিয়ে আসছে যেন যমদূত। তার হাতে একটা ছুরি, সে কিছু বোঝার আগে তার পেটের উপর দিয়ে একটা টান দিয়ে যায়। সেই টানের আঘাত কিচ্ছু বোঝে না, সে আদতেই যে তাকে ছুরি দিয়ে আঘাত করেছে, তার পেট প্রায় চিরে ফেলেছে, সে টের পায়নি, টের পেতে একটু সময় লাগে। কিন্তু নিজের চোখের সাথে যখন দেখতে পেল যে তার পেট কেটে কিছুটা অংশ বেরিয়ে এসছে, নিজের শরীরের রক্ত যখন তার দুই হাতে লাগে এবং অদ্ভুত ভাবে সে খচ্চর বাহিনীর প্রত্যেকটা খচ্চর সে ব্যক্তির কাঁধ হাত এবং পা থেকে লাফ দিয়ে নেবে, ওই ব্যক্তিরই নাড়ি ভরি হালকা একটু বেরিয়ে এসছে পেট কাটার কারণে, তা ধরে টানতে যদি শুরু করে তা দেখার পরে সেই ব্যক্তির কি অবস্থা হবে। সে বিস্ফোরিত নয়নে সবকিছু দেখছে, এমন ভাবে যা দেখা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না, এমন ভাবে দেখা কোনো কিছু সম্ভব না কারোর পক্ষেই। এবং দেখতে 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 তার সে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মানে সেই ছটফটানি, এবং সেই অবস্থাতেও তার পেট আরেকটু চিরে দেয়। সে আততায়ী তার ছুরিটা দিয়ে তার পেট আরো একটু চিরে দেয়, যাতে খুব সহজে নাড়ি ভরিগুলো টেনে বের করে খচ্চর বাহিনী যাতে খেলতে পারে। এবং সে আততায়ী তখনও এক অদ্ভুত ভাবে এক অদ্ভুত শব্দ করতে করতে গ্যাগ্যার গ্যাগ্যার করছে। স্বপ্ন, স্বপ্ন, এটা মনিম সাহেবের স্বপ্ন। তিনি এই স্বপ্ন বারবার দেখেন, বারবার দেখে যাচ্ছেন। মঙ্ক তার উপর থেকে প্রভাব সরিয়ে ফেলার পর থেকেও তিনি বারবার বারবার এই স্বপ্ন দেখে যাচ্ছেন এবং নিজের অন্তরকে একেবারে ছোট করে ফেলেছেন তিনি গিল্টের কারণে। গিল্ট, গিল্ট এমন একটা ব্যাপার যা মানুষকে ভেতর থেকে কুকড়ে মুকড়ে একেবারে শেষ করে ফেলে। মনিম সাহেব, তিনি এখন জানেন সেই দিন সেই ব্যক্তির যার হত্যা হয়েছিল পাহাড়ে, সে হত্যা তার শরীর ব্যবহার করে করা হয়েছিল, অবশ্যই তার নিজের ইচ্ছায় নয়, তিনি নিজে করেননি, তিনি নিজে তো হুঁশেই ছিলেন না। খচ্চর বাহিনী কোন সময় যেন তার উপরে চড়াও হয়েছিল এবং কখন যেন খচ্চর বাহিনীর কবজায় তিনি সম্পূর্ণভাবে চলে গিয়েছিলেন তিনি নিজেও জানতেন না, কিন্তু তিনি নিজেই অর্থাৎ খচ্চর বাহিনী সেই রাতে পাহাড়ে ওই ব্যক্তিকে রীতিমতো শিকার করেছিল, রীতিমতো শিকার, যেভাবে বাঘ তার শিকারকে শিকার করে ঠিক সেইভাবেই দৌড়িয়ে দৌড়িয়ে কাহিল করে করে, এবং শেষে বাঘ যেমন তার শিকারকে হত্যা করার পরে অনেক সময় খায় না, ঠিক তেমনি হত্যা করার পরে সেইভাবে ফেলে রাখা হয়ে গেল। মনিম সাহেব এটা জানেন, এবং ওই যে বললাম গিল্ট, ওই গিল্টের হাত থেকে তিনি এখন বেরোতে পারছেন না, কিন্তু এই স্বপ্ন এখন তিনি প্রায় দেখেন। মঙ্ক কি করেছে তিনি তা জানেন না, কিন্তু এই ব্যক্তি এখন পর্যন্ত একটা জিনিসে বিশ্বাস করে যাচ্ছেন এখনো, তা হচ্ছে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ প্যারানর্মাল। এটাই লোককে কি বোঝাবে, বিশ্বাস অবিশ্বাসের বাইরেও। যেমন মঙ্কের ওইখানে থাকা অবস্থায় অনেক কিছু বলা, অনেক কিছু দেখা, সেই ব্যাপারটাকেও তিনি সেইভাবে বিশ্বাস করছেন না, ধরে নিচ্ছেন যে এটা তার মস্তিষ্কের খেলা অথবা তিনি কোনো না কোনোভাবে ড্রাগ অ্যাডিক্টেড, টের পাচ্ছেন না। যখন একজন অবিশ্বাসী মানুষ যে কোনো কিছুর ব্যাখ্যা দাঁড় করাতে যাবে, সে এমন এমন ব্যাখ্যা দেবে যে ব্যাখ্যারও কোনো অস্তিত্ব নেই, কারণ সে সেই ব্যাপারে বিশ্বাস করে না, ডেনায়াল মুডে থাকে, এবং যখন কেউ ডেনায়াল মুডে থাকে তার সাথে কথা বলতে পারা যাবে। মনিম সাহেবের মূল একটা কথা কি জানেন, যে কোনো না কোনো ঘটনা ঘটেছিল ওইখানে, ওই ঘটনাই রেসপন্সিবল উনি, ওই ঘটনার জন্য রেসপন্সিবল উনি, এবং সেই ব্যক্তির মৃত্যুর রেসপন্সিবিলিটিও তার। কিন্তু আত্মা তো তিনি খুন করেননি, কিন্তু এমন কোন ঘটনা ঘটল বা কি সেই জিনিস, তিনি ওই হিসেবে বসে আছেন যে এমন কোন জিনিস বা এমন কোন সত্তা বা এমন কোন কিছু আছে যা একটা মানুষের উপরে টেক ওভার করে নিতে পারে মুহূর্তের ভেতরেই, যতক্ষণ পর্যন্ত তার নিজের ইমোশনাল অ্যাক্টিভিটি ওইভাবে মানে সমর্থন যোগাতে না পারে, তা তো হতে পারে না। এবং সেদিন পাহাড়ে তো তারা আটকে গিয়েছিল, এখানে তার উপরে তার কোনো রাগ ছিল না, খুব ছিল না, কোনো কিছু ছিল না, তারা পথ হারিয়ে ফেলেছিল, দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু তার খুন হওয়াটা, পেটে নাড়িভুড়ি সব বেরিয়ে থাকাটা এবং এই স্বপ্ন ধরে নেওয়া যায় যে মঙ্কের এখানে যা বলেছে সবকিছু নিজের মস্তিষ্কের বানানো সবকিছু, কিন্তু 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 স্বপ্ন, একই স্বপ্ন মানুষকে বারবার দেখে, কিন্তু মনে তো বারবার দেখে যাচ্ছেন একই স্বপ্ন, এই স্বপ্ন তিনি বারবার দেখে যাচ্ছেন, তিনি নিজেই তারা করছেন সেই ব্যক্তিকে। স্বপ্নে কি দেখছেন তিনি জানেন? তিনি হাসছেন তার ভেতরে অত্যাধিক স্পৃহা খুন করার জন্য তার অত্যাধিক পরিমাণ রক্ত দরকার, রক্তের একটা স্বাদ এই মুহূর্তে তার খুব বেশি প্রয়োজন, এবং তার একমাত্র যোগান হচ্ছে সেই ব্যক্তি, পাহাড়ে অন্য কেউ নেই, এবং তাকে যদি এখন এখানে মেরে ফেলে তিনি যদি তার রক্ত পান করে ফেলেন তাহলে আর কোনো কিছু তো জানবেও না, বলে দেওয়া যেতে পারে যে পাহাড়ি পশু দ্বারা সাক্রান্ত হয়েছে। তার ভেতরে হাসি থাকা একটা হাসি, এক অদ্ভুত হাসি, যে হাসিটা তিনি এখনো মাঝামাঝি টের পান, গিল 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 এরকম একটা হাসি। সে হাসি হাসতে থাকতে 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 তিনি নিজে গাছ থেকে নিজে নেমেছেন এবং তাকে তাড়া করেছেন। অন্ধকারে তিনি কিভাবে রাস্তা দেখেছেন কেউ জানে না, তিনি নিজেও জানেন না, কিন্তু তিনি অন্ধকারে রাস্তা দেখতে পাচ্ছিলেন এবং তিনি দেখতে পাচ্ছিলেন সেই ব্যক্তি দূর দিয়ে যাচ্ছে। বদলতে কি করা উচিত তার? তিনি নিজে কাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা, এদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা, তাকে যেন তিনি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। এবং আলটিমেটলি তিনি লক্ষ্য করেছিলেন তার দুই হাতে রক্ত এবং তার সামনে সে ব্যক্তি পড়ে আছে অন্ধকারের ভেতরে। অন্ধকারে বোঝা যায় না, কিন্তু একটু হলেও আন্দাজ করা যায় যে বডিটা ডিসফিগার হয়ে গেছে কোনো না কোনো দিক দিয়ে, অর্থাৎ পেট কেটে গেছে অন্ধকারে। এবং তিনি সেখান থেকে দৌড় পর্যন্ত দিয়েছেন, এবং এই দৌড় দেওয়ার পরে আর কোনো কিছু তার মনে পড়ে না, কিন্তু কথা হচ্ছে তিনি কিভাবে কাজ করলেন, তার কেন নিজের উপরে কোনো কন্ট্রোল ছিল না এবং কোনো কারণ ছাড়াই কিভাবে সম্ভব। ওই যে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ প্যারানর্মাল, মনে তিনি তো তখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি আবারও সেই জায়গায় যাবেন, তদন্ত করতে হবে তো প্যারামিলিটারি লোক, এবং ওই যে বললাম নীতিগত একটা ব্যাপার তো থাকেই। তিনি পাহাড়ে যে যাবেন কোনো না কোনো অদ্ভুত মাধ্যমে মঙ্ক এই ব্যাপারটা জানতে পারে। মঙ্ক যখন জানতে পারে এই বাঙালি ব্যক্তি পাহাড়ে আবারও যাবে, কোথায় যাবে মানে যেইখানে খুন হয়েছে বা যেইখানে পরবর্তীতে আসলে খুন হয়েছে কোথায় সেটা জানো না, লাশ তো সরিয়ে ফেলা হয়েছিল, সুতরাং লাশ যেখানে পাওয়া গিয়েছে সেইখানে যাবে সে, তো ওই জায়গাটা তাই তার জন্য এখন বিপজ্জনক। তো মঙ্ক সেটা টের পায়, এবং টের পাওয়ার পরে তিনি যে ফয়সালা করেছেন তিনি যাবেন, কবে যাবেন সেটা তো তিনি নিজে জানতেন, অন্য কেউ তা জানত না। মঙ্ক একজন লোক মারফত খবর পাঠায় ঠিক যেইখানে মনাম সাহেব রয়েছেন, যে ক্যাম্পের আশপাশে সেইখানে মঙ্ক একজন লোক পাঠায়, এবং সেই লোক এসে যখন মঙ্কের খবর মনিম সাহেবকে দেয়, মনিম সাহেব কথা শুনল, খবরটা গ্রহণ করল, ফিডব্যাকে তিনি কোনো উত্তর দেয়নি, কিন্তু ওই যে অবিশ্বাসী একটা মাইন্ড তার, সেই মাইন্ড বা সেই মস্তিষ্কের ভেতরে আবার একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, মঙ্ক কিভাবে জানলো যে তিনি যাচ্ছেন আবারও পাহাড়ে? তার তো মূল প্ল্যানই হচ্ছে যে তিনি এখান থেকে পালিয়ে বের হবেন, কারণ তিনি রাতে ঘুমাতে পারছেন না এখন আর, একে তো ঘুমালে তাকে সেই স্বপ্ন দেখতে হচ্ছে, দ্বিতীয়ত গিল্ট গিল্ড তাকে ভেতর থেকে শেষ করে ফেলছে। কিন্তু তারপরও তিনি বের হন, একটাই উদ্দেশ্য, তাকে যেতে হবে পাহাড়ে, ফাইন্ড আউট করার জন্য কে বা কিসের দ্বারা তিনি ওই ঘটনা ঘটিয়েছেন। দেখাতে হবে তো সবাইকে যে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ প্যারানরমাল, এবং তার তীব্র বিশ্বাস যে তিনি কোনো না কোনো ভাবে জঙ্গলে ড্রাগ দ্বারা অ্যাডিক্টেড হয়ে গেছেন বা বিষাক্ত কোনো কিছুর কারণে তিনি কোনো না কোনো ভাবে সাইকোলজিক্যাল ইস্যুর ভেতর দিয়ে যাচ্ছিলেন। তার প্রমাণ একদম জরুরি, কারোর জন্য না, নিজের জন্য, কারণ মানুষ তো একজন খুন হয়েছিল, একজন মানুষ তো মরেছিল। ক্যাম্প থেকে যদি তিনি এখন নিখোঁজ হয়ে যান তা একটা ঝামেলা তৈরি করবে, কারণ পাহাড়ের এই এলাকাগুলোতে মিলিশিয়ার অভাব নেই, তারা ছোট ছোট গ্রুপে অপারেট করে। এর বাইরেও একজন ব্যক্তি নিখোঁজ হয়ে গেলে তার জন্য সার্চ পার্টি তো বের হবেই। এই সমস্যা এড়ানোর জন্য তিনি ছুটি নিয়েছিলেন। তার কর্মকর্তা বা ও যেই হোক না কেন, তারা জানবে যে সে ছুটিতে, তার নিজের আসল উদ্দেশ্য অন্য কেউ জানবে না। কিন্তু আপনারা আর আমরা এখন শুনছি তার বদলতে তার আসল উদ্দেশ্য। তিনি বের হন, কিন্তু পাহাড়ে যাবার পরে তিনি বুঝতে পারলেন যে তিনি তো সেই জায়গা সহজে চিনতে পারবেন না। পাহাড় এমন এক জায়গা, কোনো কোনো জায়গা মনে হয় যে দেখতে একই রকম কিন্তু একই রকম না, আবার মনে হয় আপনি পৌঁছে গেছেন কিন্তু পৌঁছাননি, কারণ আপনি তো উপরের দিকে হাঁটছেন, অর্থাৎ টের পাবেন না আপনি কত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন। তিনি খুঁজে গেছেন, খুঁজে গেছেন, খুঁজে গেছেন। তার হিসাব ছিল কি যে একটা সঠিক সময় তিনি ব্যাক করবেন, কিন্তু এতটাই এতটাই তিনি মগ্ন হয়ে গিয়েছিলেন যে আর তিনি ব্যাক করতে পারেননি সেদিন। ঠিক সেইভাবে হারিয়ে গেলেন যেভাবে তারা হারিয়ে গিয়েছিলেন। হিসাব ছিল, কম্পাস ছিল, সবকিছু ছিল, তিনি দিনে আলো থাকতে ফিরে আসেননি, সেই মাধ্যম তিনি নেননি, কারণ ওই যে খুঁজছিলেন, তিনি খুঁজে বেড়াচ্ছিলেন সেই জায়গাকে বা সেই জায়গাটা আশপাশকে, অথবা কে বা কি বা কেন, এই প্রশ্নের উত্তর। এখন অন্ধকারও এসছে, পাহাড়ে অন্ধকার খুব দ্রুত নামে, কারণ গাছগাছালি ভরা এবং উঁচু জায়গাও, উঁচু জায়গার বদলতে কিন্তু যে অন্ধকার হচ্ছে না তাই না, পাহাড়ের কারণে না, গাছগাছালির কারণে। এখন অন্ধকার হয়ে এলেও গাছের পাতাগুলো দিয়ে কিন্তু আকাশ বোঝা যায়, নিচে থাকা একদম রিস্ক। তিনি উপরে উঠলেন, কিসে? ভালো করে বিচার করে, সবকিছু বিচার করে একটা গাছ পেলেন যে গাছটা তার জন্য, যে জায়গাটা উঁচু রয়েছে সেই জায়গাটা তার জন্য সেফ। তিনি উঠে গেলেন, উঠে গেলেন এবং সাথে নিজের যা যা দরকার ছিল বা যা যা নিজের সাথে ছিল তার মধ্যে থেকে বেশ কিছু জিনিস গাছের প্রথম দিকের অংশে রেখে তিনি একেবারে উঁচু অংশটা গিয়ে নিজের মতো থাকার মতো একটু ব্যবস্থা করে নিলেন। দড়ি ছিল সাথে, দড়ি দিয়ে নিজের থাকার মতোটা ভালো ব্যবস্থা করে নিয়েছেন গাছের উপরে, টেম্পোরারি, অর্থাৎ তিনি রাতে আরাম করে ঘুমাতে পারবেন না, তা তো ঘুমানোর কোনো ইচ্ছেই নেই। কিন্তু তার ভেতরে না একটা শক্তি কাজ করছে, যে শক্তিকে তিনি টের পাচ্ছেন না। তিনি যে বারবার চিন্তা করছেন দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ প্যারানরমাল, কিন্তু তিনি নিজেই তো বারবার বারবার কাউকে না কাউকে স্মরণ করছেন। কাকে কাকে তিনি স্মরণ করছেন? তাদেরকেই তো, যারা খুন করেছে তাকে এবং যারা তার পেছনে লেগেছিল তাদেরকে তো। তিনি তো সেটা বুঝবেন না, যখন তিনি বারবার চিন্তা করছেন তাদের কথা, এই জঙ্গলে যারা থাকে তারা তো টের পাবে না, অবশ্যই টের পাবে। এখন গাছের বিশ্রাম করছেন ঘুট ঘুটে অন্ধকার, এবং এই ঘুট ঘুটে অন্ধকারের ভেতরে চোখ দিয়ে যখন আপনি একদিকে তাকিয়ে থাকবেন না, আপনার চোখে রং বেরঙের আলোকছটা দেখা দেবে অন্ধকারের ভেতরে, অপটিক্যাল ইলুশন, কারণ চোখের আর অন্য কোনো কাজ নেই অন্ধকারের দিকে তাকিয়ে থেকে, সে এত বেশিক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে পারবেও না। এই নিকষ কালো অন্ধকার আস্তে আস্তে কেন জানি এমন একটা আকার ধারণ করলো যে তিনি দেখতে পাচ্ছেন এখন অন্ধকারের ভেতরও, অন্ধকারের ভেতরে তিনি দেখতে পাচ্ছেন যেন তার চোখের রং বদলে গেছে, দেখার ধরন বদলে গেছে, চোখটা তার কেন জানি মনে হচ্ছিল যে এখন একটু বেশি চওড়া এবং কিছুটা পেরিয়ে এসছে, তার নিজের অনুভূতি এটা। এই জন্য তিনি বারবার নিজের চোখকে স্পর্শ করছিলেন। তিনি এমনভাবে সবকিছু দেখতে পাচ্ছিলেন যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সবকিছু কালোটা কালো এবং সাদা যেটা সেটাও একটু মনোক্রমিক অথবা একটু ধূসরের মতো। এই জঙ্গলের রূপটা এখন তার সামনে বদলে গেছে, কিছু জায়গা একদম কালো এবং তার আশপাশ সাদা কিন্তু ধূসর সাদা। আমরা যেরকম এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছি পরিবেশটা তার জন্য এরকম। এমন অবস্থা হুট করে যখন তিনি এরকম দেখতে পেলেন, তিনি একেবারে অ্যালার্ট। তিনি বারবার নিজের চোখ ভালো করে কষ্টালেন যে তিনি কি আবারও বিষক্রিয়ার শিকার হলেন কিনা। সেই ভুল ধারণা তার ভেতরে যে তিনি বিষক্রিয়ার শিকার হচ্ছেন কিনা, তিনি কি ভুল দেখছেন কিনা নিজের চোখে। ওই অবস্থাতে থপ 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 করে কি জানি একটা এগিয়ে আসছে। তিনি গাছের ওই উপরের অংশ থেকে নিচের দিকে উঁকি দিয়ে দেখতে পান, থপ 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 করে যে জিনিসটা তাকে ক্রস করে মাত্র চলে গেল তা হচ্ছে একটা মাথাবিহীন দেহ। মাথাবিহীন দেহ, যে জায়গাটা থেকে মাথা আলাদা হয়ে গেছে সেখান থেকে তখনও ছিটকে দিয়ে রক্ত এদিক ওদিক পড়ছে এবং এই অন্ধকারের ভেতর তিনি তা দেখতে পাচ্ছেন। যে মুন্ডহীন অবস্থায় দৌড় দিচ্ছে, তার শরীর তার হাত ঘুরে ফিরে ঠিক যে জায়গাটায় চেহারা থাকার কথা ঠিক সেই জায়গা পর্যন্ত আসছে, তারপর মুহূর্তে তা একেবারে গিয়ে পড়ছে শুধু সেই কাটা গলাটার উপরে, যার কারণে তার সেই হাত কাটা গলায় পড়ার সাথে সাথেই সরিয়ে নিচ্ছিল সে, যেটা একটা মানুষের ইনস্ট্যান্ট রিয়াকশন। এটা কিভাবে ভুলতে পারে? এটা ভুলতে পারে এমন চিন্তা ভাবনায় যে সময় ছিলেন মনে, ঠিক সেই সময় একটা শব্দ আসে খুব দূর থেকে, এরকম এরকম। এই শব্দটা যখন আসে যে কেওয়াই, মানে যেরকম আর কি বলার চেষ্টা করেছে, ঠিক এই শব্দটা যখন আসে তিনি দেখতে পান যে এই শব্দটা করছে গাছের নিচে গোড়ায় দাঁড়িয়ে থাকা মুন্ডহীন সে লাশ যার মাথা নেই। ওইখান থেকে শব্দ আসে আউই 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 আউই, মানে শব্দটা এরকমই, টেম্পো এরকমই, আলাদা হচ্ছে। এটা দেখার পরে যখন নিজের পাকে একটু, মানুষ যখন ভয় পায় নিজেকে গুটিয়ে নেয় না, তিনি নিজেকে গুটিয়ে যখন নিতে যাচ্ছেন সেই সময় তিনি দেখতে পান যে ঠিক তার কাঁধের উপরে মানে একটা প্যাঁচা যদি বসে, সে প্যাঁচা যতটুকু আকার হবে এতটুকু আকারের একটা খচ্চর, এতটুকু আকারের খচ্চর যার যাকে দেখে মনে হচ্ছে সে যেন মাইন্ড করে, মানে মাইন্ড বা এই যে মাইনাররা যেরকম কাজ করে হাতে জিনিসপত্র থাকে মাইনিং এর, এইরকম যেন সে মাটির নিচে সুরঙ্গে থাকে এবং সুরঙ্গ খোদাই করা তার কাজ, তার একটা মাত্র কাজ সুরঙ্গ খোদাই করে, এর বাইরে অন্য কোনো কাজ না। একেবারে একটা প্যাঁচা যদি তার খাড়ে বসে ঠিক ওইরকম মাথা কাত করে দিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার কাত কি বেশি চড়া হয়ে গেল নাকি। গাছের উপর থেকে যখন নিচে পড়েছেন তখন তিনি টের পাননি, তিনি টের পেলেন তখন যখন তিনি বুঝতে পারলেন যে কেউ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কোথাও জঙ্গলের ভেতরে, তাকে কেউ পা ধরে এমন ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আঘাত খেতে 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 একসময় চিৎকার করছিলেন তিনি। তাহলে কি তিনি বাঘের শিকার হয়ে গেলেন এখন, নাকি এখনো তার বিশ্বাস যে দেয়ার ইজ নো সাচ থিং এজ প্যারানরমাল। তাকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে এবং এক অদ্ভুত ডাক তিনি বারবার শুনতে পাচ্ছেন, খোয়াংমো খোয়াংমো খোয়াংমো, এরকম খোয়াংমো খোয়াংমো খোয়াংমো, মানে খোয়াংমো, তিনি এরকম একটা ডাক শুনতে পাচ্ছেন বারবার, যেন পাখি যেন পোকামাকড় এরকম একটা ডাক দিচ্ছে, খোয়াংমো খোয়াংমো খোয়াংমো। টেনে হিঁচড়ে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো তিনি তখন বুঝতে পারেননি, কিন্তু এতক্ষণে তার সব বুঝ একত্রিত হয়ে তাকে এই বুঝে দিতে লাগলো, মানে এটা তাকে বোঝাতে লাগলো তার নিজের সাবকনশিয়াস, তা হচ্ছে তোমাকে বাঘে নিয়ে গেছে। মনিন সাহেবের এরকমই মনে হচ্ছিল যে তাকে বাঘে নিয়ে গেছে এবং তিনি ডেড, তিনি এখন বাঁচবেন না বাঘের হাত থেকে। কিন্তু যখন তিনি নিজেকে একটা জায়গা খুঁজে পান যে জায়গাটা তিনি ছাড়া অন্য কেউ নেই, তার সমস্ত হিসাব নিকেশ তখন চুরমার হওয়ার পথে, যে দেয়ার ইজ নো সাচ থিং এজ প্যারানর্মাল, এটি তার বিশ্বাস। কিন্তু এখন এখন তার বিশ্বাস বদলাতে যাচ্ছে, মারাত্মকভাবে তার বিশ্বাস এখন বদলাতে যাচ্ছে। তখনও টাল মাটাল অবস্থার ভিতরে রয়েছেন, কিন্তু সেই একইভাবে তিনি দেখতে পাচ্ছেন চারপাশ, ওই যে চারপাশটা যেমন জানি ভিন্ন ছিল গাছের উপরে থাকা অবস্থায়, ঠিক ওই রকম কালো এবং সাদা, এই হচ্ছে তার দৃষ্টিশক্তি এই মুহূর্তে, এবং সাদা কিছুটা ধূসর মনোক্রমিক। তিনি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু দূর থেকে একটা বিরাট ও করে একটা শব্দ আসে, যেন কারোর মুখ দিয়ে বড় কোনো কিছু বেরিয়ে আসছে, এরকম একটা শব্দ। ওই আতঙ্কে যদি একটা মানুষ চিৎকার করে, ওরকম একটা শব্দ ওরকম। এবং ওই ও শব্দটা তার দিকে মনে হচ্ছে যেন এগিয়ে আসছে, এবং সে সাথে থপথপানি। এবার তিনি দেখতে পেলেন যে তার চোখের সামনে একটা লোক আসলো যার গলা কেটে গেছে, যার গলা একদম কেটে গেছে, এবং গলা দিয়ে এদিক ওদিক ঝিরঝির ঘিরঝির করে রক্ত পড়ছে। সে নিজে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে, গলার ভেতরে হাত রেখে সে রক্ত থামানোর চেষ্টা করছে, তার আঙ্গুলের ফাঁকগুলো দিয়ে রক্ত চলে আসছে, রক্ত এদিক ওদিক ছিটকে যেয়ে পড়ছে, এবং যেই যেই জায়গাগুলোর মধ্যে রক্ত ছিটকে যেয়ে পড়ছে সেই সেই জায়গাগুলো মাটির ভেতরে, ঠিক সেই সেই জায়গাগুলো ছোট্ট ছোট্ট গর্তে রূপ নিচ্ছে তখন, ছোট 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 গর্ত, একটা কলম ঢুকবে অথবা দুইটা কলম ঢুকবে ডায়ামিটার এক করলে, ঠিক এরকম আকৃতির ছোট 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 গর্ত, রক্ত যেখানে পড়ছে সেইখানে অজস্র গর্ত তৈরি হয়ে গেছে মুহূর্তের ভেতরে। এবং একটা সময় যখন লোকটা থমকে নিচের দিকে পড়ে যায়, তার গলা দিয়ে আরো অনেকগুলো রক্ত বেরিয়ে আসে, কিন্তু এবার রক্ত আর ঝিরঝির ঝিরঝির অবস্থায় আসেনি। এবার রক্ত যখন একটা মানুষ তার গলা কেটে গেলে, কাত হয়ে পড়ে গেলে, ঠিক যেভাবে রক্ত ছড়িয়ে যাবে, ঠিক সেভাবে রক্ত ছড়িয়ে পড়ল। এবং এই ছড়িয়ে পড়া রক্ত আস্তে আস্তে যেন নিজেরাই হেঁটে হেঁটে, তিনি দেখতে পাচ্ছেন রক্তের কণাগুলো, তিনি নিজের চোখে দেখতে পাচ্ছেন রক্তের কণাগুলো হেঁটে হেঁটে একটা একটা করে গর্তের উপর দিয়ে লাফ দিচ্ছে, যেন আপনি পাহাড়ের চূড়ায় রয়েছেন এবং পাহাড়ের চূড়ো থেকে নিচের দিকে ঝাঁপ দিলেন, মানে গর্তের সামনে এমন ভাবে যে রক্তের কণাগুলোই মানুষের মতো যে ঝাঁপ দিতে লাগলো গর্তের ভেতরে। সেই লোক কিন্তু তার কাছ থেকে প্রায় এক থেকে দুই হাত দূরত্বে ডেড অবস্থায় যখন সে লোক পড়ে আছে, তখন মনিম সাহেবের ভেতরে দুর্দান্ত রকমের সাহস এই মুহূর্তে, কোনো ভয় কাজ করছে না, এবং ভয় কাজ করছে না বিধায় যখন তার পেছনের দিকে একটা শব্দ হলো ঠিক একই রকম, খোয়াংমো খোয়াংমো খোয়াংমো। তিনি যখন ঘুরে তাকালে তিনি দেখতে পেলেন খচ্চর বাহিনী সেইখানে, তারা সকলেই সেইখানে অবস্থান করছে, একজনের পিছনে আরেকজন, আরেকজনের পাশে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, তো নিচে আরেকজনের ঘাড়ে আরেকজন, এরা সবাই একত্রিত হয়ে তাকে দেখছে। তিনি নিচে চোখ ঢুললেন, ডোলে চোখ পরিষ্কার করে দেখার চেষ্টা করলেন, তিনি যতবার চোখ বন্ধ করেন ততবার যেন মাইনাররা আরো কাছে আসে, তিনি যতবার চোখ বন্ধ করেন ততবার মাইনাররা আরো কাছে আসে। এবার সেই খচ্চর বাহিনী এবং তার ভিতরে দ্রুত শুধুমাত্র এক হাতের চেয়ে কম, কারণ তাদের নিঃশ্বাস তিনি টের পাচ্ছেন, ওদের সেই গরম নিঃশ্বাস তার উপরে পড়ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ওরা সবাই রাক্ষসের মতো তার দিকে তাকিয়ে আছে, যেন সুযোগ পেলেই তাকে ছিঁড়ে একেবারে কেটে খেয়ে ফেলবে, তাও কোনো কিছু না, নিজেদের মুখ দিয়েই। এইটুকু আন্দাজ হলো তা যে চোখ বন্ধ করলে কাছে চলে আসছে। চোখ খোলা রেখে যখন একবার পিছিয়ে চোখ বন্ধ করে আবার তাকালেন, তিনি সাথে সাথে দেখলেন যে না, কথা সত্যি, ওরা তার দিকে এগিয়ে আসছে পলক ফেলার সাথে সাথেই। মানে দেখার দূরত্ব কমে যাওয়ার সাথে সাথে তারা অতটুকু এগিয়ে আসছে তার দিকে। এই অবস্থাতে তিনি কি করবেন? তিনি ওদের মধ্যে একজনকে স্পর্শ করার চেষ্টা করলেন। যখনই তাকে স্পর্শ করতে গেলেন, ঠিক সেই মুহূর্তে উপর থেকে গাছ ভেঙে পড়ার যেরকম শব্দ আসে, ঠিক ওরকম একটা শব্দ হলো, যারাটা গাছ উপর থেকে ভেঙে এখনই তাদের উপরে পড়ে যাবে। ওই শব্দটা যখন হলো, তিনি তা কেন জানি মনে হলো যে গাছ অদৃশ্যভাবে তার উপরে পড়ার কথা ছিল, কিন্তু অদৃশ্যভাবে পড়েনি, গাছটা যে পড়েছে ওদের উপরে, গাছ সরাসরি খচ্চর বাহিনীর উপরে পড়েছে। তিনি সেখান থেকে উদ্ধার পেয়েই এবার আবার দিগ্গি দিক জ্ঞান হারিয়ে একেবারে ছুটতে শুরু করেছেন, কারণ জঙ্গলের ভেতরে কেউ কিছু বুঝবে না, দেখবে না, চিনবে না। তার ব্যাগ যেটা ছিল সেটা সেই গাছের ওইখানেই ছিল, ব্যাগটা সাথে নাই এখন। ধাক্কা খেয়ে দিকে পড়েন, সেদিকে পড়েন, প্রচন্ড ভাবে আঘাত খান। এইভাবে তিনি ধাক্কা খেতে খেতে পরে আঘাত পেতে পেতে একটা সময়ে এমন একটা জায়গায় যে পৌঁছে যান, যে জায়গাটাতে পৌঁছানোর পরে তিনি আন্দাজে বুঝতে পারলেন, যেটা সম্ভব না, তা হলো তিনি একটা JSS ক্যাম্পের খুব কাছাকাছি, মানে এখন ধরা পড়লে তিনি জিম্মি হয়ে যাবেন, এমনকি তাকে খুনও করে ফেলা হতে পারে। কারণ এই JSS ক্যাম্পটা, যে এই অস্থায়ী ক্যাম্পে তিন চারজন লোক তো অবশ্যই আছে। অস্থায়ী ক্যাম্প কেন? কারণ ওই যে বলেছিলাম, JSS এর লোকেরা অথবা বিভিন্ন রকমের মিলিশিয়া বাহিনী ছোট ছোট গ্রুপে রাতের বেলা পাহাড়ে ঘোরাফেরা করে। কিন্তু তিনি ক্যাম্প কিভাবে ছিলেন, মানে তিনি তো এলোমেলো ভাবে পড়ে গিয়েছিলেন। যদি কেউ পড়ে যায়, সে যখন উঠে দাঁড়াবে বা উঠে বসবে ঘুটঘুটে অন্ধকারের ভেতরে, তাহলে সে কিভাবে চিনবে যে এটা একটা ক্যাম্প? ওই ক্যাম্পটা তৈরি করা হয়েছিল কিছু কিছু বড় বড় গাছপালার ডাল দিয়ে, শুধুমাত্র ডাল দিয়ে, পাহাড়ি গাছপালার ডালগুলো দিয়ে। কিন্তু তিনি চিনলেন কিভাবে? তার ভিশনটা একদম বদলে গেছে এখন। একটা মানুষ যেভাবে দেখে, তার দেখা ধরন এখন সেরকম না, সাদা এবং কালো, এই হচ্ছে এই মুহূর্তে তার দেখার ধরন। এই অদ্ভুত দেখার যেই ধরনটা তার, এই দেখার ধরনে তিনি কিন্তু আশপাশকে বুঝতে পারছিলেন। যদি কোনো কিছু, যা একটা বস্তু বা একটা পদার্থ স্পর্শ করা যাবে, তা কালো তার কাছে লাগছে, এবং যেটা শূন্য স্থান অর্থাৎ বাতাসের জায়গাটা, ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা একদম সাদা লাগছে, কিন্তু ধূসর, মানে রেডারের মতো। মানুষের চোখ কিন্তু রেডারের মতো দেখতে পারে না, এবং সেই কারণেই সে কিন্তু বুঝতে পারলো যে সে একটা ক্যাম্পের কাছে এসে পৌঁছেছে, মিলিশিয়া ক্যাম্পের কাছে। এখন এই যে শব্দগুলো হলো, ক্যাম্পের লোক কিন্তু বেরিয়েছে, তাদের হাতে কিন্তু সেই অস্ত্রগুলো ছিল, দেশি অস্ত্র। এরপর যেমনটা বজ্রপাত হয়, ঠিক এরকম দুইবার তার চোখের উপর মনে হলো যেন বজ্রপাত পড়েছে। তারপর শুধু দৌড়, কে জানি দৌড় দিচ্ছে, কোন দিকে দৌড় দিচ্ছে কেউ জানে না, শুধু দৌড় দিচ্ছে। বাতাস আসছে, পানি আসছে, সবকিছু আসছে, শুধু দৌড় দিচ্ছে, দৌড় এবং দৌড়। নিকশ কালো অন্ধকার চারপাশে গাছ, ডালপালা, কাটা মাটি, পিছলে যাওয়া মাটি, পানি মাটি, পাহাড়, সবকিছু ডিঙ্গিয়ে কোথায় জানি যাচ্ছে সে। শুধু দৌড় আর কিচ্ছু না। এবং সেই দৌড় কিন্তু স্বাভাবিক দৌড় না, সেই দৌড় এমন এক অদ্ভুত ধরনের দৌড়, যে দৌড় দেওয়ার সময় চারপাশে কি ঘটছে তা একেবারে স্লো মোশনও দেখা যাচ্ছিল। ডানে, বামে, সামনে, পেছনে খচ্চর বাহিনী দৌড় দিচ্ছে, একই সাথে দৌড়াচ্ছেন তিনি, মনন সাহেব একই সাথে তাদের সাথে দৌড় দিচ্ছে, এবং তার ভেতরে এক হিংস্র প্রবৃত্তি জেগে উঠেছে, যেটা তিনি নিজে টের পাচ্ছেন। এক হাসি, এক অদ্ভুত হাসি, যে হাসিটা একদম গিলগিল গিলগিল করার মতো, এবং এক অদ্ভুত শক্তি, এবং একজন মানুষ যে যখন নিজের ভার আর বহন করতে পারছে না, মনে হচ্ছে সে একদম হালকা, তার কাছে যেন মনে হচ্ছে সে উড়ছে এখন। খচ্চর বাহিনীর সাথে দৌড়াচ্ছে মনে, কোথায় দৌড়াচ্ছে সে নিজেও জানে না, হচ্চর বাহিনী এক স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে, একেবারে বাতাস মাটি পানি সব কিছুকে ডিঙিয়ে যাচ্ছে তারা যেন। কখনো মনে হচ্ছে তারা গাছপালার চূড়ার উপরে উঠে যাচ্ছে, কখনো মনে হচ্ছে তারা মাটির নিচে দিয়ে যাচ্ছে। মনিম সাহেব নিজে বুঝতে পারছিলেন যে তিনি গর্তের ভেতরে ঢুকছেন, আবার তার মনে হচ্ছিল যে তিনি গর্তের বাইরে বেরিয়ে গাছের উপর দিয়ে যাচ্ছেন। যেন স্বপ্নের ভেতরে মানুষ যেভাবে উড়ে ঠিক সেই রকম। কিন্তু এবার এমন একটা জায়গা যে তার হুশ ফিরল, হুশ ফেরার পরে মনে হলো যে আসলে তো স্বপ্ন, কারণ এখনো চারপাশে ঘুটঘুটে অন্ধকার। এবারও কিন্তু সে একই রকম, কিন্তু সে ভিশনটা নাই, ওই যে সাদা কালো ভাবে দেখা রেডারের মতো না, এখন ঘুটঘুটে অন্ধকার, মানব চোখ যেরকম দেখে ঠিক সেরকম। এই অবস্থায় তিনি হাতে বোঝার চেষ্টা করছেন তিনি কোথায়, মানে হাত দিয়ে মাটি স্পর্শ করে আশপাশ স্পর্শ করে বোঝার চেষ্টা করছেন। এবং এখান থেকে শুরু হয় অতীতের সেই সময়টুকু। কেন জানেন? কারণ খচ্চর বাহিনী অতীত দেখায়, আর মনে হয় সে এখন খচ্চর বাহিনীর শিকার, আর নাই তো সে নিজে খচ্চর বাহিনীর হয়ে গেছে। কঠিন নয়, কেউ অবচেতনে কোনো বাহিনীর সাথে হয়ে পড়ে, কেউ অবচেতনে কোনো বাহিনী থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, আবার কোনো বাহিনী চাইলে যে কাউকে নিজের বাহিনীতে ঢুকিয়ে নিতে পারে, আবার কোনো বাহিনী যদি চায় যে কাউকে নিজের বাহিনী থেকে বহিষ্কারও করতে পারে। চারপাশটা এখন কেমন জানি, রাতের অন্ধকার হলেও এক ধরনের আলো চারপাশে, যার কারণে অন্ধকার যে নিরেট কালো অন্ধকার, গাঢ় কালো অন্ধকার, এই কালো অন্ধকারের বাইরে যে জায়গাটা হালকা একটু অন্ধকার হওয়ার কথা, সে জায়গায় এক অদ্ভুত ধরনের জোনাকির আলো। কিন্তু জোনাকি নয়, চারপাশে কোনো জোনাকি নেই, কিন্তু আলোটা ওইরকম, যার কারণে ওই জায়গাটা দেখা যায়। তিনি এমন একটা জায়গায় উপরে গাছ, আশেপাশে কয়েক বর্গ ফুট এলাকা শুধুমাত্র খোলা, মানে তিনি একটা খোলা জায়গা, উপরে আসমান দেখা যায়, এটা আবার জঙ্গল শুরু হবে এখনই। যদি তিনি সামনে যান জঙ্গল, ডানে যান জঙ্গল, বামে জঙ্গল, পেছনে জঙ্গল, কি যেন একটা গড়িয়ে আসে তার পায়ের কাছে একদম। যখনই কি জানি তার পায়ের কাছে গড়িয়ে আসে, তিনি নিচের দিকে যখন তাকাতে যাবেন, সেই সময় একটা বিকট চিৎকার ভেসে আসে দূর থেকে। ওই চিৎকারটা এক অদ্ভুত চিৎকার, যেন কাউকে আঘাত করা হচ্ছে, মানে আঘাত করা মানে আঘাতের কারণে তার ওই চিৎকারটা একবারই বেরিয়েছিল শুধুমাত্র। হয় তার গলা কেটে ফেলেছে কেউ, অথবা সে নিহত হয়েছে কোনো না কোনো ভাবে, যার কারণে ওই চিৎকার শুধুমাত্র একবার ভেসে এসেছিল। কেন জানি মনে হলো ওই চিৎকার যে করেছে তার মাথাটা তার পায়ের কাছে। তিনি কিন্তু তাকিয়েছিলেন একবার, কিন্তু তার আগে কিন্তু মাথার ভিতরে ওই চিৎকারের শব্দটা কোত্থেকে আসলো সেই কাজ করছিল। নিজের দৃষ্টি ফেরানোর পর দেখতে পান আসলে একটা কাটা মাথা, একটা চিকন দেহ, একটা চিকন দেহ, চিকন শরীর যেরকম হবে সেই শরীরের মাথা যেমন হবে ঠিক তেমন। মাথাটা পড়ে আছে তার পায়ের কাছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, এক সাইডে কাত হয়ে পড়ে আছে মাথাটা কার? এই চিন্তা যখন তিনি করছেন, ভুলে গিয়েছিলেন যে তিনি জঙ্গলের ভেতরে কোথায়। যখন তিনি চিন্তা করছেন মাথাটা কার, ওই সময় আবার মাথার ভিতরে আরেক চিন্তা এসে দাঁড়ায়, এক অদ্ভুত চিন্তা যে তিনি কি মানুষ না মানুষ না। এই জঙ্গলে তো মানুষ থাকে না, যারা থাকে তাদের মাঝখানে তিনি এখন কি করছেন, তার তো এখানে থাকার কথাই না। মস্তিষ্কের ভিতরে কতগুলো ছবি ভেসে উঠল তার, তাদের ছবি, কাদের ছবি? খচ্চর বাহিনীর প্রত্যেকের চেহারা, যাদের চেহারা তিনি দেখেছেন সবাই কেমন জানি ছোট আকারে, একেবারে স্বাস্থ্যহানি হয়ে যাওয়া শিশু বাচ্চা রয়েছে না, যারা যারা হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, তারাই অদ্ভুত ভাবে নিজেদের দুই পায়ের উপরে দাঁড়ানো, কালো, একদম কালো, যেন কয়লায় মাখা তারা। তাদের চোখগুলো জ্বলজ্বল করে, হাতে মাটির ভেতরে খোঁড়ার সরঞ্জামাতি থাকে, কারোর হাতে থাকে বেলচা, তো কারোর হাতে থাকে কুড়াল, কারোর হাতে থাকে মানে মাটি খোঁড়ার সেই জিনিসপত্র, তো কারোর হাতে থাকে ছুরি, কারোর হাতে থাকে লাঠি, কারোর হাতে থাকে বড় হাতিয়ার। এই ছবিগুলো তার মাথা কোত্থেকে আসছে? ওই একই সমূহে তাকে পাশ কাটিয়ে কে জানি দৌড় দিয়ে গেল, একদম পাশ কাটিয়ে তাকে কে জানি দৌড়িয়ে গেল, যে দৌড় দিয়ে গেল ওই কয়েক মুহূর্তের জন্য, যে তার যে মাথার ওইখানে কোনো মাথা নেই, মানে তার ধরটা তার পায়ের কাছে পড়ে আছে এবং বডিটা যে তার পাশ দিয়ে দৌড় দিয়ে চলে গেল, ওই ঘুটঘুটে অন্ধকারেও তা তিনি দেখতে পান। ওই একই সময়ে তার পায়ের নিচে যে ধরটা ছিল, মানে মাথাটা, সে মাথাটা গায়েব। যখন মাথাটা গায়েব, তখন তার পেছনের দিক থেকে একদল লোক আসছিল, যে লোকেরা যেন মনে হচ্ছে এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে এই একদল লোক এগিয়ে আসছে। সে পাশ কাটানোর সময় পর্যন্ত পায়নি, আতঙ্কিত হয়ে পড়েছিল যে এরা কারা। কিন্তু মনিম সাহেব দেখলেন যারা যাচ্ছে তারা তাকে চিনেও না, মনে হলো যেন দেখছেই না, এখানে যেন তার কোনো উপস্থিতি নেই। যারা যাচ্ছে তাদেরকে কেমন জানি লাগছে, মনে হচ্ছে মিলিশিয়া বাহিনীর কোনো না কোনো কোনো না কোনো অংশের একটু বেশি দাপটশীল কোনো লোক। মনে হলো তাদের কাপড় চোপড় কেমন জানি চেনা যায় না, কিন্তু তারা কাকে জানি ধরে নিয়ে যাচ্ছে, কাকে জানি তারা ধরে নিয়ে যাচ্ছে। তাকে এমনভাবে ধরে রেখেছে তার দুটা পা মাটিতে পড়ে আছে, তার উপরের অংশটুকু তারা আগলে ধরে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন তাকে চাবুক দিয়ে মেরেছে ইচ্ছা মতো ওরা কেউ। এদের পিছু পিছু হাঁটা কোনো ইচ্ছে তার ছিল না, কিন্তু পেছন থেকে কে জানি তাকে ধাক্কা দিয়ে বললো, হাঁট, চলতে থাক, চলতে থাক। তিনি থমকে দাঁড়ানোর পর আবারও তাকে ধাক্কা পেয়েছিল, চলতে থাক, এরকম চলছেন তিনি। তিনি চলছেন এবং তার পেছনে যে আরো লোকজন আছে সেটা তিনি বুঝতে পারছেন, তাদের নিঃশ্বাস কেমন জানি মরা মানুষের মতো। মরা মানুষ যদি নিঃশ্বাস নেয় ঠিক যেভাবে নিঃশ্বাস নেবে, ওরকম নিঃশ্বাস নিচ্ছে তারা। সেই লোকদের সাথে যখন তিনি হেঁটে যাচ্ছেন, তিনি তো জানেন না তিনি কোথায় যাচ্ছেন, পাতা পার হচ্ছে, গাছ পার হচ্ছে, খোলা জায়গা পার হচ্ছে, পানি পার হচ্ছে, ছোট বয়ে যাওয়া নদীর মতো জায়গা পার হচ্ছে যেটা হাঁটু সমান পানি, এই সব কিছু পার করে তিনি কোথায় জানি যাচ্ছেন। রাত গভীর গভীর, এই অরণ্যের ভেতরে তিনি কোথায় যাচ্ছেন তিনি নিজেও জানেন না, কে তাকে নিয়ে যাচ্ছে তার কি মানুষ এটা পর্যন্ত সে জানে না। সে দেখছে শুধুমাত্র ঘুটঘুটে অন্ধকার, কিছু সময়ের জন্য সে অন্ধকার কেটে যায়, কিন্তু এমন একটা জায়গায় এসে সে পৌঁছায় যে জায়গাটা দূর থেকেই হালকা একটু আলোকিত, দেখে মনে হচ্ছে এই রাতের বেলা মশালের আলোর যে পরিমাণ আলো হওয়ার কথা সেই রকম আলো, এবং এই যেন এক রাজবাড়ি, জঙ্গলের ভেতরে জঙ্গলের গাছের পাতা দিয়ে তৈরি রাজবাড়ি, জঙ্গলের গাছের পাতা ডাল পালা দিয়ে তৈরি রাজবাড়ি, রাজার সিংহাসন পর্যন্ত দেখা যায়, রাজার সিংহাসন, এবং সেখানে রাজা পর্যন্ত বসা। কে বসা? রাজা। কার মতো দেখতে, কার মতো জানি দেখতে, চেনা যায় না, চেনা যায় না তাকে। রাজা কার জন্য বিচার করছে, পাশেই পাশে পাশে এই যে ডান পাশে, ডান পাশে তাকে তাকে এখন ওরা ধরে রেখেছে, চাপুক মেরে একেবারে ঝাঁঝা করে ফেলেছে। তারপরও রাজা বলল, কি জানি বলছে, ভাষাটা তিনি চিনতে পারছেন না, কি জানি বলছে, কি জানি বলছে, তুমি এ বাংলা ভাষা নয়, এই ভাষা তিনি শুনেননি, এই ভাষা তার পক্ষে বোঝা খুব কঠিন। কিন্তু তারপরে শুনে এটা সেই লোককে নিয়ে ঘুরে গেল, ঘুরে যাওয়া মাত্রই তাকে পর্যন্ত ঘুরিয়ে নিল। যে রাস্তা দিয়ে তিনি এসছেন এখন, সেই রাস্তাতে একটা বেদি, একটা বেদি এবং একটা মঞ্চ। মঞ্চটা এমন ভাবে সাজানো যেন এখন একজন ব্যক্তির কল্লাকাটা হবে। তাকে নুইয়ে রাখার জন্য এবং তার দুই হাত টেনে ধরার জন্য দুদিকে দুজন লোক, এবং সেই মঞ্চ যে তৈরি করা হয়েছে তার মাথাটা যাতে আটকানো থাকে তার জন্য গাছপালার ডাল দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ এক ধরনের ফাঁদ। ওই ফাঁদের ভিতরে তার মাথা আটকে থাকবে এবং দুইজন দুই হাত ধরে রাখবে, বাকির হাত পাও। ঠিক সেইভাবে যখন তাকে ওইভাবে রাখা হলো, ওই ফাঁদের ভেতরে তার মাথা গুলিয়ে দেওয়া হলো, ফাঁদের মধ্যে তার মাথা আটকে গেল, সে তখনও কি জানি মন্ত্রের মতো বলে যাচ্ছে, কি জানি গুনগুন গান, এক বিশ্রী গান। কিন্তু তার কোনো অর্থ নেই, না বাংলায় না নিজে জানে না এমন ভাষার গান, নাকি মন্ত্র, নাকি নিজেই নিজের দুঃখের কথা বলছে, নাকি নিজেই নিজেকে বাঁচানোর কথা বলছে, কিচ্ছু সে জানে না। সে জানবে কিভাবে? সে তো মানুষ, এ তো অলৌকিক, যা হচ্ছে তো অলৌকিক। যখন দুইজন তার দুই হাত টেনে ধরল, সে চিৎকার করে কার উদ্দেশ্যে জানি কি জানি বলল, সাথে সাথে নেমে এলো একটা খড়ক। খড়কটা নেমে আসা মাত্রই তার মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল, মাথাটা নিচে পড়ল এবং গড়িয়ে 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 ঠিক আবারও তার পায়ের কাছে এসে থামল। কিন্তু ফেইস তার মুখ বরাবর না, অন্য একদিকে কাত হয়ে আছে, এবং তিনি দেখতে পাচ্ছেন যে মাথার যে কাটা অংশ, সেই কাটা অংশ দিয়ে যে রক্তগুলো বেরোচ্ছে না, এই রক্তগুলো যখন মাটির উপরে যে পড়ছে সেই জায়গায় সাথে সাথে একটা গর্ত তৈরি হচ্ছে। এক এক ফোঁটা রক্ত যে জায়গায় পড়ছে সেই জায়গায় গর্ত তৈরি হচ্ছে। রক্তের ঢেউয়ের মতো যে অংশগুলো, সেই অংশগুলো যেখানে যাচ্ছে সেখানে আরো বড় গর্ত হচ্ছে। ওদিকে ওদিকে ফাঁদের ভেতরে আটকে থাকা শরীরের অংশ থেকে যেইভাবে রক্ত ছিটকে বেরিয়ে আসছে, যেন একটা পাইপ ফেটে গিয়েছে। কোনো দিক দিয়ে সরু তো কোনো দিক দিয়ে বকবগিয়া রক্ত বেরোচ্ছে, এবং যেই যেই জায়গায় রক্তগুলো পড়ছে সেই সেই জায়গাগুলোর ভেতরে একটা একটা করে সুরঙ্গ তৈরি হচ্ছে। ছোট ছোট সুরঙ্গ, বড় রক্তের ঢেউ হলে বড় সুরঙ্গ, সুরঙ্গ হচ্ছে শুধুমাত্র সুরঙ্গ তৈরি হচ্ছে, খচ্চর বাহিনীর সুরঙ্গ তৈরি হচ্ছে। এরা মাটির নিচে ছিল, সেই রক্ত পড়ার পর যেন ওদের দরজা খুলে গিয়েছে, এখন সেই সুরঙ্গের মুখ খুলে যাওয়ার কারণে ওরা সবাই এক 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 করে এখান থেকে বেরিয়ে আসবে। এখন মনে হলো তার তার তেমনই মনে হলো যে ওরা এখন বেরিয়ে আসবে। বেরিয়ে এসে এখনই কারো না কারো ঘাড় মটকে দিবে, আর নয়তো তাদের সাথে নিয়ে যাবে। সেই লাশটাকে টেনে নিয়ে জঙ্গলের একটা অংশের ভিতরে ফেলে দিল লোকেরা, আর মাথাটা, মাথাটাকে সে বেদির পাশে একটা ডালের ভিতরে পুঁতে দিয়ে ডালটা দাঁড় করিয়ে রাখলো, মাথাটাকে সবাইকে দেখানোর জন্য। রেওয়াজ কিনা তা তো উনি জানেন না, কিন্তু দেখে নেই সেইখানে তিনি সাক্ষী, এক অলৌকিক ঘটনার সাক্ষী তিনি। তাকিয়ে তাকিয়ে দেখছেন শুধুমাত্র, ভয় লাগছে না? মাঝে মাঝে শরীর কেঁপে উঠছে ঠিকই, কিন্তু ভয় লাগছে না, মনে হচ্ছে যেন নেশায় ধরেছে তাকে, তিনি ড্রাগ দিকটেন। মাথার ভেতরে আবার একটা কথা ভেসে আসে, কোনো প্যারানর্মাল কোনো ঘটনা ঘটতেই পারে না, আমি কোনো না কোনো ভাবে নেশায় আসক্ত এই জঙ্গলের, এই জঙ্গলে কোনো না কোনো কিছু আমার ভেতরে এমন নেশা জাগিয়ে তুলেছে যে আমি হ্যালুসিনেট করতে করতে এখন কোথায় আছি নিজেও যাই না। আবার পর মুহূর্তে তার অন্তরের এক অংশ বলছে, পেছনে তাকিয়ে দেখ, সব ভুল ভেঙে যাবে, তুই হ্যালুসিনেট করছিস না, পেছনে দেখ, আমরা পেছনে। ক্যাশুয়ালি তিনি যখন পেছনে ঘুরলেন, তিনি দেখতে পেলেন সামনে পেছনে ডানে বামে গাছের কাণ্ডে, গাছের আগায়, গাছের একদম আগায়, গাছের গোড়ায়, সব জায়গায় খচ্চর বাহিনী। ওরা যেন এই সুরঙ্গের ভেতর থেকে মাত্র বেরিয়ে এসছে, ওরা তার দিকে এক এক পা এগোচ্ছে। যে পায়ের এগুনো দেখে তার এবার একটু ভয় লাগলো, তা কেন জানি মনে হচ্ছিল যে ওরা কি আমাকে এখনই নিচের দিকে টান দিয়ে নিয়ে চলে যাবে নাকি আবার? যখন তিনি এই কথাটা ভাবলেন যে আমাকে কি এখনই টান দিয়ে নিচের দিকে নিয়ে যাবে, সেই সময় যেন মনে হলো মাইনাররা মানে এই খচ্চর বাহিনী এটা যেন হাসলো হাসলো। তার মানে নিজেই বলছে ভুল দেখছি, আবার নিজেই বলছে আমাকে কি অতল গভীরে নিয়ে যাবে। কনফ্লিক্টেড মাইন্ড, এই ধরনের মাইন্ডের সাথে তো খেলাটা সবচেয়ে বেশি ভালো হয়। বিশ্বাস করবে না কিন্তু ঘটনা ঘটবে সব অলৌকিক। অলৌকিকে ব্যাখ্যা করতে যাবে তো পাবে সব ঘোড়ার ডিম। সে যখন দেখলো ওই মাথাটার দিকে তাকিয়ে আছে সে, তখন সে দেখলো ওই মাথাটা কেমন যেন চোখ একবার খুললো একবার বন্ধ করলো, মানে চোখের পলকটা একবার খুললো। তার আশপাশে এখন আবার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ওদিকে তার পেছনে আবার যেই জায়গাটা, মানে তার পিঠের দিকে যেই জায়গাটা, রাজার যেই থাকার জায়গা হোক বা সে যেই জায়গাটাই হোক, রাজার যে প্যালেসটা, ওই যে জঙ্গলে জিনিস দিয়ে তৈরি করা, সে প্যালেসে এক অদ্ভুত ধরনের নাচ গান শুরু হয়েছে। তখন এক অদ্ভুত ধরনের নাচ গান, যেন কোনো ভূতের নাচ চলছে। আছে না বিভিন্ন রকমের নাচ, যে নাচ নাচলে অথবা যে নাচে তার উপরে ভূত ভর করে, সেইভাবেই কে জানি নেচে বেড়াচ্ছে। তার বেশভূষা কিছুটা কিছুটা সনাতনী, কিছুটা সনাতনী, কিন্তু সে নেচে বেড়াচ্ছে। ওই সময় এক অদ্ভুত সরীসৃপের মতো গা ঘিন ধরানো একটা শব্দ আসে, কে জানি কথা বলছে। তিনি নিজেকে এমন এক জায়গায় খুঁজে পান, এখন মনে হলো যেন এতক্ষণ যেটা দেখেছেন সেটা আবার স্বপ্ন, এখন আবার সব ঘুটঘুরে অন্ধকার। কিন্তু তিনি একটা কণ্ঠ শুনতে পাচ্ছেন, গা ঘিন ধরানো কণ্ঠ, যে কণ্ঠ কথা বলছে। কিন্তু এবার অন্ধকার নেই চারপাশে, হ্যাঁ তিনি যেখানে সেখানে অন্ধকার, কিন্তু একদিকে একটু আলোর ব্যবস্থা আছে। আলোর ব্যবস্থা কি? আগুনের আলো, এক অদ্ভুত ধরনের আগুনের আলো। সে আলোর পেছনে উদ্দেশ্য নিয়ে, মানে আলোকে দেখার জন্য আলোর পেছনের দিকে যখন তিনি এগোচ্ছেন, সেই সময় প্রথমবারের মতো একটা বেটে খাটো বিশ্রী দেখতে লোককে সে দেখতে পায়, যার 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 অ্যাপিয়ারেন্স, যার চেহারা, যার 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 দাঁড়িয়ে থাকার ভঙ্গি সবকিছু এতটাই বিশ্রী, এতটাই বিশ্রী যা বর্ণনা দেওয়া সম্ভব না তার পক্ষে, কিন্তু অত্যন্ত বিশ্রী, যার গলা শব্দটাই গা ঘিন ঘিন করা। এবং সে এক টানা কিছু কাজ করে গেল, এক টানা তিনি শুধুমাত্র তাকিয়ে শুনছেন, এক পরক দুই পরক দেখছেন। ওই শয়তানের মতো এন্টিটি, অবিট অথবা টর্ফের মতো, সে তার এক হাতে লাশের হাত, অপর হাতে লাশের মাথা, সে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, যা তার পক্ষে আসলে তুলে নেওয়া সম্ভব না। এবং সে গা ঘিন ঘিন গলায় যে বিশ্রী কথাগুলো বলছে, সে কথাগুলো হলো,
কিন্তু আমাকে কিছু করতে হবে, ছিলাম। কে জবাব দেব, কে জবাব দেব, আমি কে জবাব দেব? করিস না, চুপ কর, শব্দ করিস না। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। কোয়াম আসবে, কোয়াম আসবে, কোয়াম আসবে।
এই গা ঘিন ধরানো শব্দ এবং এই অদ্ভুত কথাবার্তা তিনি সব শুনতে পাচ্ছেন নিজের কানে। কিন্তু তিনি অবাক হচ্ছিলেন, এই অলৌকিক প্রাণী যে এক হাত দিয়ে সরে এবং অপর হাত দিয়ে মাথাটা টেনে নিয়ে আসছিল, সেই অলৌকিক প্রাণী ঠিক সেই সময় চিৎকার করে উঠছিল যেই সময় ঝিঁঝি পোকাগুলো মনে হচ্ছিল যেন একদম মাটি ফুটে বেরিয়ে আসবে। এত বিকট ভাবে তারা ডাকছিল, ঠিক সেই সময় সে চিৎকার করে বারবার বলছিল, শব্দ করিস না, কথা বলিস না, শব্দ করিস না, কথা বলিস না। এবং প্রত্যেকবার ধীরে 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 ঝিঝি শান্ত হয়ে আসতো, কিন্তু আবারও ঝিঝি প্রবল ভাবে ডাকত এবং প্রত্যেকবার সে এইভাবে চিৎকার করে শান্ত হতে বলতো অথবা শব্দ করতে না করত। এবং সে বারবার বলতো যে রাজার লোক, রাজার লোক, চারপাশে রাজার লোক ঘোরাফেরা করছে, তোরা তখন বের হসনি কেন, এখন কেন বের হতে চাচ্ছিস, কোয়াংমো আসবে, কোয়াংমো, কোয়াংমো আসবে, তোদের মুক্ত করবে। তিনি তাকিয়ে দেখছেন শুধুমাত্র, নড়াচড় তিনি করতে পারছেন না, তার তার শরীরের শক্তি যেন ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে এবং যেই একটা প্রবল ভাবনা তার ভেতরে, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ প্যারানরমাল, এই সব কিছু এখন উলট পালট হচ্ছে। তিনি এই সময়টুকুতে যে গা ঘিন ধরানো রিনরিনে গলায় এবং বিশ্রী গলায় যে কথাগুলো তিনি শুনতে পাচ্ছিলেন, সেই কথাগুলো শোনার সময় তিনি নিজেকে পরীক্ষা করেছিলেন। তিনি জাগ্রত, তিনি স্বপ্ন দেখছেন না, তিনি জাগ্রত, তিনি স্বপ্ন দেখছেন না, এবং তার সাথে যা হচ্ছে এই মুহূর্তে এই সব কিছু অলৌকিক। শুধু একটা এক্সপ্লেনেশন এখনো তার দেওয়া, তা হচ্ছে তার চোখ ভুল দেখছে, কারণ তিনি কোনো না কোনো ভাবে নেশা দ্বারা আক্রান্ত, অথবা কোনো না কোনো ভাবে এই জঙ্গলের ভেতরের বাতাসের ভেতরে কোনো না কোনো কেমিক্যাল তার চোখকে হয়তো ভুল দেখাচ্ছে। কিন্তু কান, কান সব শুনতে পাচ্ছে না, চোখ এবং কান একসাথে কাজ করে ঠিকই, কিন্তু দুইজনের ক্ষমতা দুই রকম। ওই একটা সময়ে জঙ্গলের ভেতর থেকে কিছু লোকের আসার শব্দ আবারও শুনতে পাওয়া যায়, এবং যেই সময় লোকের আসার শব্দ শুনতে পাওয়া গেল, ঠিক সেই সময় সেই অলৌকিক প্রাণীটা ওই লাশ দেখে একদম গায়েব হয়ে গেল, রীতিমতো একদম রীতিমতো গায়েব হয়ে গেছে। কোথায় সে যে দৌড় দিয়ে লুকালো তা তিনি বুঝতে পারেননি, এবং সে একদল লোক হেঁটে হেঁটে তাকে পার করে চলে পর্যন্ত গিয়েছে মনিম সাহেবকে। মনিম সাহেবকে পার করে ওরা যখন চলে যায়, তিনি দেখতে পান সেই অলৌকিক প্রাণী আবারও বেরিয়েছে অন্ধকারের ভেতর থেকে, এবং সে ধীরে ধীরে হেঁটে সেই লাশ পর্যন্ত এসে পৌঁছেছে। লাশের গলাটা সে কি জানি দিয়ে সেলাই করেছে, কি অদ্ভুত ভাবে সে যেন লাশের ধরটাকে লাশের বডির সাথে সে লাগাতে সক্ষম হয়। কিন্তু এখন অপেক্ষা হচ্ছে খোয়াংমোর, খোয়াংমো আসবে, এ খোয়াংমোকে, এ খোয়াংমোর ব্যাপার কি? বারবার তিনি শুনছেন খোয়াংমো, বারবার তিনি শুনছেন খোয়াংমো, কে সে, বনের দেবতা? বিশ্বাসী চিন্তা ভাবনা বলছে যে না, সে এক অতি ভয়ঙ্কর স্পিরিট, আর অবিশ্বাসী অংশ বলছে তুমি এখনো ভুল দেখছ ভাইয়া, ভাইয়া তুমি এখনো ভুল দেখছ। তবুও সে বিশ্বাসী অন্তরটার অংশটুকু তাকে বারবার বলছিল যে পরীক্ষা চালিয়ে যেতে থাকো। তিনি পরীক্ষা চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র দেখার জন্য, এবং সেই সময়ে যেমন একটা কদম পড়ল, যে কদমটা পড়ল সেই কদম পড়ার যে অনুভূতি, যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা পর্যন্ত দাঁড়িয়ে থাকা মনিম সাহেবের পান, এবং সেই অলৌকিক প্রাণী সে উচ্চ স্বরে চিৎকার করে বলতে লাগলো খোয়াংমো, খোয়াংমো। তারপরে এক অদ্ভুত ভাষায় সে তাকে অভ্যর্থনা জানাচ্ছিল, এবং যে হেঁটে এগিয়ে আসলো সে কোনো এন্টিটি নয়, সে কোনো মানুষ নয়, সে কোনো পাহাড় নয়, সে কোনো পর্বত নয়, সে এমন এক বস্তু দ্বারা তৈরি যা এই জঙ্গলের কাঠ, গাছের কাণ্ড, গাছের ডালপালা, এই সমস্ত কিছুর সাথে চলাফেরা করার জন্য জঙ্গলের প্রাণীর হাত পা, এক বিকট আকারের এক বিকট আকারের মানুষ নাকি অন্য কিছু, যার আকারে, যার মাথার মুকুট সবকিছু কাঠের, গাছপালার, শুধু পা, চলাচলের পা গুলো বনের পশুর মতো। সেইখানে গিয়ে এসে নুয়ে কিছুটা দেখার চেষ্টা করছে। সেই অলৌকিক প্রাণী, সে অলৌকিক প্রাণী তাকেও যেন কি জানি দেখানোর চেষ্টা করলো সেই সে অতিকায় খোয়াং মুখে। খোয়াং মু সে লাশকে তুলে ধরল, দুটো ডাল যদি হাতের কাজ করে ঠিক সেরকম। সে ডেড বডিকে সে যখন তুলে ধরল, ডেড বডির মাথা এক পাশ কাত হয়ে প্রায় আবার ছিল যাওয়ার মতো অবস্থা, যে জায়গাটা সে সেলাই করেছিল সেই জায়গা সহ বাকি অংশ একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থায়। ওই খোয়াং মু সে একেবারে উচ্চতায় ধরল সেই লাশটাকে, এরপর হাতি যেভাবে নিচে আছাড় মারে তার সুর দিয়ে কোনো কিছুকে, একেবারে ঠিক সেইভাবে সে ওই ব্যক্তির লাশটাকে আছাড় মারল, একবার না দুইবার না কয়েকবার, কয়েকবার সে আছাড় মারল। এবং এই আছাড় মারার পর ওই অলৌকিক প্রাণীকে সে তুলে ধরল, ওই অলৌকিক প্রাণীকে সে যখনই তুলে ধরল সেই সময় সেই অলৌকিক প্রাণী বারবার চিৎকার করে কি জানি অদ্ভুত ভাষায় খোয়াং মুকে কি জানি বলছিল, কিন্তু খোয়াং মু তা শোনেনি। খোয়াং মু রাজি হয়নি, খোয়াং মু খুশি হয়নি, তাকে ছাতি একেবারে হাতি যেভাবে কোন মানুষকে তার বুকের ছাতির উপরে পারিয়ে পারিয়ে মারে, সে ঠিক সেইভাবে সেই অলৌকিক প্রাণীটার বুকে পারিয়ে পারিয়ে তাকে মারল, কিন্তু তার পা কিন্তু জানোয়ারের মতো হাত পা। সে যখন সে অলৌকিক প্রাণীটাকে খুন করে, চারপাশে মাটি কেঁপে উঠছিল, চারপাশে মাটি কেঁপে উঠছিল, এবং সে চারপাশে কেঁপে ওঠা মাটিগুলো যেন একটু একটু করে জায়গা দিচ্ছিল, মনে হচ্ছে যেন সুরঙ্গ তৈরি হচ্ছে, সুরঙ্গের উপরে মাটিটা কিছুটা জমেছে, ওই কাঁপুনিতে সেই মাটি সরে গিয়ে সুরঙ্গের মুখ খুলে যাচ্ছে। এবং সেই সুরঙ্গ, যে সুরঙ্গের আকার একটা কলমের সমপরিমাণ হবে, সেই সুরঙ্গের ভেতর থেকে বেরিয়ে আসছে মানুষের আকৃতির চেয়ে ছোট আকৃতির, মানুষের সন্তানের আকৃতির খচ্চর বাহিনী, ছায়ার মতো তারা বেরিয়ে আসছে সেই গর্ত থেকে। এরা এতক্ষণ ঝিঁঝি পোকার ডাক নিয়ে ডাকিয়ে যাচ্ছিল বারবার, কারণ তারা বারবার চেয়েছে যে রাজা যেই জায়গায় বলি দিয়েছে সেইখানে তারা বের হবে। রাজা বলি দিয়েছে মানে সে সাধক, যে সাধকের গলা কাটা হয়েছে তাকে এমন ভাবেই তো ফাঁসানো হয়েছিল যে তার রাজা তার গলা কাটে, এবং খোয়াং মু হোক বা সে যেই হোক এ খচ্চর বাহিনী যাতে মুক্তি পায় সেই ব্যবস্থা করা, মানে বলির রক্ত যেইখানে পড়বে এই রক্ত স্পর্শের কারণে মাটির ভেতর থেকে তারা বেরিয়ে আসবে। মাটির ভেতরে জিন্দগি আর তাদের ভালো লাগে না, এখন তারা মাটির বাইরে সময় কাটাতে চায়। এই কথাগুলো শোনার এক পর্যায়ে কিন্তু আমি লক্ষ্য করলাম কিভাবে জানি মুনিম সাহেবের ভেতরে একটা পরিবর্তন নজর আসছে, গলা সেইভাবে ভেঙে যেন একটা ক্রিয়েচার মানুষের গলা, মানে সেইভাবে গলা ভেঙে যখন ওইভাবে কথা বলছে হুবহু একই রকম। তার পরবর্তীতে সে যখন আবার এই কথাগুলো বলছিল, তার ভেতরে যে ছটপটা নেই এবং তার যে অবস্থাটা, সে অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম যে তিনি নিজে পজেসড, তিনি নিজেই পজেসড। এই জন্য আমি আগে বলেছি একদম যখন প্রথমবার এই ঘটনা শেয়ার করি মুনিম সাহেবের, যে তিনি তার যে সমস্যা সেটা 11-12 দিনে শেষ করে দেওয়া হবে, মানে সেটা কাজ আমি সব করবেন, তিনি ডিরেক্টলি চান না আমি এটার ভিতরে ইনভলভ হই, কারণ তিনি জানতেন অত আর্লি সময়ে আমার জন্য এই পরিমাণ বড় সড়ো গ্রুপের সামনাসামনি হওয়া খুব কঠিন, আমার আর্লি টাইম তো এটা। কিন্তু একটা পজেসড মানুষ যখন সেই ঘটনা বলে যেই ঘটনাটা আসলে যে পজেস তাকে করেছে তার নিজেদের, ওই ঘটনা বলার সময় তাদের পার্সোনালিটি বেরিয়ে যেমন আসে ঠিক তেমনি তারাও বেরিয়ে আসে। মুনিম সাহেবের ঘাড়ের কাছে আমি একটা চেহারা দেখতে পাচ্ছিলাম, যে চেহারাটা একটা বাচ্চা শিশুর, আনুমানিক 3-4 বছর বয়স হবে। কিন্তু এই বাচ্চা শিশু যদি একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ নেয়, কিন্তু সেই একই হাইট, একই চেহারা, তা দেখতে কেমন হবে? ঠিক তেমন, যেন আলকাতরায় ডুবা একটা চেহারা, নির্জীব, জীবন নেই চেহারার ভেতরে। আমি তার কাঁধের পাশে দেখতে পাচ্ছিলাম তখন, তিনি এমন এক পোষণের ঘটনা তখন আমাকে বললেন যে ঘটনা আরো অবিশ্বাস্য, এতক্ষণ যা শুনে এসছেন তার চেয়ে বেশি। এবং ওই সময় আমার সাথে মনে হিসেব কথা বলছে না, বলছে কি জানেন, খচ্চর বাহিনীর কেউ না কেউ। কারণ ওই যে বললাম, যখন পজেস্ট ব্যক্তি তাদের কথা বলতে শুরু করবে, তখন সেইভাবে কথা বলবে যেইভাবে একজন সাক্ষীর জানা কথা। আমার তা জানার কথা নয়, মুন্নেম সাহেবের তা জানার কথা নয়, কোনো মতেই না। ঘটনার এখন এমন এক পর্যায়ে, যে পর্যায়ে আমি দেখতে পাচ্ছি এন্টিটি ম্যানিফেস্ট হয়ে গেছে, কিন্তু আমি যদি বাধা দিই তাহলে এদের গোড়ার ব্যাপারে জানতে পারবো না। কারণ এরা নির্দ্বিধায় নিজেদের গোড়ার ব্যাপারে আমাকে বলছে। তার আবার চোখ খোলে, তিনি যেন কোথায়, কোথায় তিনি তিনি নিজে জানেন না। অন্ধকার, শুধু অন্ধকার, কিচ্ছু না। এই অন্ধকারের ভেতরেও অদ্ভুত ভাবে নূপুরের শব্দ তিনি শুনতে পাচ্ছেন। জঙ্গলের ভিতরে কেউ নূপুর পরে হাঁটছে। নূপুর কেবল মানব সন্তান পরে, অন্য কেউ পরে না। কিন্তু আবার এমন কেউ পরে যারা মানব সন্তানও না। ওই সময়টার ভেতরে নিজের এমন এক অবস্থা তৈরি হয়ে গেছে মনন সাহেবের, যে তিনি এখন জঙ্গল যা চায় তাতেই সায় দিচ্ছেন, কিন্তু পুরোপুরি পদস্থ। তিনি এখন শুধু দেখছেন এবং সায় দিচ্ছেন, শুধু মনে রাখার মতো যতটুকু রয়েছে ততটুকু। তিনি হেঁটে যাচ্ছেন তাদের সাথে, কাদের সাথে জানি তিনি হেঁটে যাচ্ছেন, ডানে বামে পিছনে সামনে, এরা সব অগণিত সংখ্যায়। তার যে সকলের হাইট হাঁটুর নিচে, তাদের হাতে জিনিসপত্র যা দিয়ে মাটি ঘুরে, এবং তারা যেন মাছ করে এগিয়ে যাচ্ছে। একেবারে আনন্দে উত্তেজিত হয়ে তারা সবাই এগিয়ে যাচ্ছেন, তাদের সাথে তিনি এগিয়ে যাচ্ছেন। এবং একটু সময় যেন মনে হচ্ছে তিনি আবারও দৌড় দিচ্ছেন, এবং আবার মনে হচ্ছে তার গাছ পার হচ্ছে, মাটি পার হচ্ছে, খাল পার হচ্ছে, পানি পার হচ্ছে, নদী পার হচ্ছে, সবকিছু পার হচ্ছে, পাহাড় পার হচ্ছে। তিনি যাচ্ছেন শুধু তাদের সাথে, কোথায় যাচ্ছেন তিনি জানেন না, শুধু যাচ্ছেন। কিছু আবছা স্মৃতি তার মনে রয়েছে, যেন উদ্দাম ভাবে পাগলের মতো তিনি নিচে বেড়াচ্ছেন, মাথা ঝাঁকাচ্ছেন, কোমর তোলাচ্ছেন, উদ্দাম ভাবে বিশ্রী ভাবে তিনি নিচে বেড়াচ্ছেন। কিছু আবছা স্মৃতি এরকম, যেন আকাশ দেখতে পাচ্ছেন, আকাশ, চাঁদ একদম গায়েব হয়ে গেছেন কিন্তু একটু আলো, এবং সেই আকাশের উপর থেকে ছোট ছোট বাচ্চারা লাফিয়ে লাফিয়ে নিচের দিকে নামছে, মানে শূন্যে লাফিয়ে উঠছে বাচ্চারা, এবং সেই বাচ্চারা নিচের দিকে আবার পড়ে যাচ্ছে। আবার দেখতে পেলেন তিনি যেন গাছের উপরে বসে আছেন, দিগন্তের দিকে তাকিয়ে আছেন, বাতাস যখন গাছের আগাগুলোকে ছুঁয়ে যাচ্ছে সেই দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন। আবার যেন মনে হচ্ছে আকাশে ওঠার জন্য একটা সিঁড়ি দেখা যায়, অদ্ভুত একটা সিঁড়ি। আবারও তিনি উদ্দাম ভাবে নিচে বেড়াচ্ছেন, তার চারপাশে কারা জানি নিচে বেড়াচ্ছে যারা মানুষও না, উদ্দাম ভাবে নিচে বেড়াচ্ছেন, তার গায়ে কাপড় নেই, কোনো কিছু নেই, তিনি নিচে বেড়াচ্ছেন। এরকমই চলছে, এক এক সময় এক এক ভাবে তার স্মৃতি এলোমেলো হচ্ছে। কিন্তু এরপরে আবার যখন তার চোখ খুলে, যখন তিনি দেখতে পান, তিনি এমন এক জায়গায় যে জায়গায় তার সামনে একজন সাধু বসা। সাধুকে দেখলে মনে হবে সাধু বৌদ্ধতন্ত্রের, এরকম একজন সাধু। ওই সাধু সেইখানে বসা, তার রীতিনীতি সব কিছু চলছে, কিন্তু সাধু যেই জায়গাটার ভেতরে তার একটু পেছনে যে জায়গাটা সেখানে কে জানি বসা, মনে হচ্ছে যেন রাজা। হ্যাঁ, সেই রাজা যে খোয়াংমোর সাধকের মাথা কেটে ফেলেছিল, ধর আলাদা করে ফেলেছিল, সেই রাজা সেখানে বসা। সাধু কি জানি করছেন বোঝা যায় কোন রিচুয়াল, কিন্তু এটা তিনি দেখতে পাচ্ছেন কে, মনিম সাহেব। কিভাবে তিনি জানেন না, কেউ জানে না। রাজা সেখানে বসা, সেই সাধু তার নিজের কাজ করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন। দেখে মনে হয় যেন এমন কোন ক্রিয়া, যে ক্রিয়াটা তৈরি করা হচ্ছে আসন্ন কোন বিপদকে ঠেকানোর জন্য, আসন্ন কোন বিপদকে ঠেকানোর জন্য। রাজা সেখানে এক উপস্থিত, সে সাধু রাজাকে ডেকে আনল। ডেকে আনার পর রাজাকে বলল তার নিজের কাজ করতে। রাজা এক গাদা রক্ত ঢালতে লাগলো, একটা বেদির উপর একটু আগুন জ্বলছে, সেই আগুনের উপরে সে রক্ত ঢালতে লাগলো। কিসের রক্ত কেউ জানে না, মানুষের না জীবের, কেউ জানে না। যখন সেই রক্ত সেই বেদির আগুনের উপরে পড়ছে, সেই সময় সেই বেদির আগুন নিভে যাওয়ার বদলে দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো, এবং যতবার দাউ দাউ করে জ্বলে উঠছে বেদির আগুনের আলোটা একদম লালচে হয়ে যাচ্ছে, লালচে আভা ধারণ করছে, যেন এই আগুন কাউকে ডেকে আনছে অথবা কাউকে জাগ্রত করছে। কে জানি কানে কানে তাকে বলছে মনিম সাহেবকে, ওরা ওরা আমাদের প্রভুকে ঠেকাতে চায়, ওরা আমাদের প্রভুকে ঠেকাতে চায়, ওরা তোমার প্রভুকে ঠেকাতে চায়। কার প্রভু, কাকে ঠেকাবে কে? রাজা যখন সেই বেদির উপরে নিজের কাজ শেষ করল, সাধু উঠে দাঁড়ালো, সেখান থেকে ছাই বা কোনো কিছু সে সংগ্রহ করল, সংগ্রহ করে তার রাজার হাতে দিয়ে দিল। যেভাবে একটা শিশু বাচ্চা নিজেকে গড়াগড়ি দিতে 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 এক জায়গায় নিয়ে যায়, ঠিক সেইভাবে গড়াগড়ি দিতে দিতে যাচ্ছেন মনিম সাহেব রাজার পেছনে, দেখার জন্য রাজা কোথায় যায়, দেখার জন্য রাজা কোথায় যায়। রাজার অন্দর মহলে যখন সে যে পৌঁছে গেল, দেখতে পাচ্ছে রাজা তার কন্যাকে ওই ছাই বা সেটা যেটাই হোক সেটা খাওয়াচ্ছেন। তখন মনিম সাহেবের মাথার ভেতর আসলো, আরে একটা না ক্রিয়েচার দেখলাম, যে ক্রিয়েচারটা কেমন জানি অদ্ভুত, এক অলৌকিক জীব, সে না খুব মানে ফাটাগোলা কথা বলছিল, এবং সে বারবার বলছিল যে সে বিষ বৈদ্য বা কোনো কিছু একটা করবে, কোনো কিছু একটা সে করবে রাজা মেয়েকে, যাতে করে খোয়াংম তাকে না মারে, যেহেতু খোয়াংম তো তাকে মেরে ফেলেছে, খোয়াংম তো তাকে মেরে ফেলেছে। তারপরেও এখন রাজা সেইখানে তার কন্যাকে কি খাওয়ালো, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কন্যার যেই বিছানা, সেই বিছানার উপরে একটা আর্টিফ্যাক্ট রাখা, একটা অদ্ভুত ধরনের নকশা, যেই নকশা এমন একজনের ছবি আঁকা যাকে দেখলে মনে হয় সে এক অদ্ভুত ধরনের রাজা। তার সিংহাসন রয়েছে, যে সিংহাসনে শিকড় রয়েছে, তার শরীরটার ভেতরেই মনে হচ্ছে যেন শিকড়, তাকে যেন শিকড় জড়িয়ে ধরে রেখেছে, এবং শিকড় তার মাথায় একটা মুকুট তৈরি করেছে। তার চোখ রয়েছে, কিন্তু সেই চোখ অন্ধকারে বিড়াল বা কুকুরের চোখ যেভাবে জলজল করে, ওই আর্টিফ্যাক্টের ভেতরে ওই সময় তখন জলজল করছিল তার চোখ। যখন রাজা ওই আর্টিফ্যাক্টটা দেখতে পায়, সাথে সাথে সেই আর্টিফ্যাক্টটা ধরে ছুটে বাইরে বেরিয়ে আসে সাধুর উদ্দেশ্যে, কারণ সে চিৎকার করে কাকে জানি বলছিল সে অজানা ভাষায়, যে অজানা ভাষার কারণে বোঝা যায় না যে কে কারোর সাথে কি কথা বলছে। যতটুকু বোঝা যায় তা কেবল অ্যাকশনকে দেখে, মানে যে অ্যাকশন চলছে সে অ্যাকশন দেখে। রাজা দৌড়ে বেরিয়ে গেল, রাজার পেছনে গড়াগড়ি দিতে দিতে বেরিয়ে যাচ্ছেন মনিম সাহেবও। তিনি কেমন জানি সরীসৃপের মতো গড়াগড়ি দিচ্ছেন, এখন তার ভিজুয়ালটা একদম ছোট হয়ে এসছে, তিনি রাজাকে তো দেখতে পাচ্ছেন, কিন্তু তার রাজার মাথা দেখতে পাচ্ছেন না, রাজার বুক দেখতে পাচ্ছেন না, তার সর্বোচ্চ দৃষ্টি রাজার হাঁটু পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, যেন তিনি একজন সরীসৃপ, উপরে ঘাড় বাঁকা করে কোনো কিছু দেখার উপায় নেই। কি আলাপ হল তা তার বুঝে আসেনি, কিন্তু যা বুঝে আসলো তা হচ্ছে আবারও হয়তো কোনো কিছু করবে তারা। এদিকে কিছু লোক আসলো, কিছু লোক এলো যারা খবর নিয়ে আসলো কি খবর, তা শুনে রাজা খুব উত্তেজিত, এবং সে সাথে সাথে একটা অর্ডার দিল, রাজার রাজকীয় আদেশ। যারা খবর নিয়ে এসেছিল তারা আবার বেরিয়ে গেছে। এদিকে সাধু এসে রাজাকে কি জানি বোঝানোর চেষ্টা করছে, এই মানে যে এই বোঝা যায় না এমন একটা ভাষা, শুধুমাত্র অ্যাকশন দেখেই ইন্টারপ্রেট করা সম্ভব। রাজাকে হয়তো সে বোঝাচ্ছিল, কিন্তু তাতে রাজা খুশি নয়। ধরে আনা হলো আরো এমন একজন ব্যক্তিকে যে অনেকটা কাছাকাছি সেই ব্যক্তির মতো প্রথমে যার ধর আলাদা করা হয়েছিল। অনেকটা কাছাকাছি কিভাবে, কারণ ওই যে ধরটা মাথাটা তার পায়ের কাছে এসে পড়েছিল, মাথাটা তার দিকে তাকিয়েছিল না, চেহারাটা এক পাশ হয়েছিল, ওই এক পাশ দেখে মনে হচ্ছে এই লোকটা প্রায় একই রকম দেখতে বিধায় মনে হলো যে সেই ব্যক্তি। রাজা তাকে সাথে সাথে কি যিনি হুকুম দিল, সাধু তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সেইখানে সাধুর সামনেই অন্য আরেকজন এসে সে ব্যক্তির ঘাড় একদম উড়িয়ে দিল, নেই শেষ। এবং যেই মুহূর্তে তার ঘাড় উড়িয়ে দিল, সেই মুহূর্তেই যখন রক্তের ফোঁটাগুলো আবারও মাটির উপরে পড়তে লাগলো, একটা ফুটো থেকে সুরঙ্গ তৈরি হতে শুরু করলো, কিন্তু সাথে সাথে সাধু তার নিজের ক্ষমতা বলে কি যিনি ছুঁড়ে মারলেন সেইখানে, এবং সেই সুরঙ্গ আবার বন্ধ, কিন্তু রক্ত বয়ে যাচ্ছে চারপাশে। সাধু সেখান থেকে চলে গেছে, ডেড বডি সেখানে পড়ে রয়েছে, আর রাজাও সেইখানে নেই। অন্ধকার রাত, একটা পাতা সরলো মনে হলো, নিজে থেকে পাতাটা যেন সরে উঠল, কেউ ফু দেয়নি। সে পাতাটা যখন সরে গেল দেখা গেল কি এক অদ্ভুত জীব সে রক্তের দিকে এগিয়ে যাচ্ছে। সে জীবটা যখন রক্তের দিকে এগিয়ে যাচ্ছে, রক্ত যেন আস্তে আস্তে একটু গতি বাড়িয়ে জমাট বাঁধা অবস্থাও তার দিকে এগিয়ে আসছে, এবং রক্ত এবং সেই জীবের যখন একটা স্পর্শ তৈরি হল, আশপাশের মাটি আলোকিত হতে লাগলো, এমন এক অদ্ভুত আলো যে আলোটা আগুনেরও না কিন্তু আবার আগুনের। এবং যেই জায়গাটা জুড়ে রক্ত রয়েছে সে পুরো জায়গাটা যেন মাটির নিচে ধসে গেল। যখনই মাটির নিচে পুরো রক্ত মাখায় অংশটুকু ধসে গেল, সেই মুহূর্তেই যেইভাবে মাকড়সা একটা গর্ত থেকে একসাথে কয়েকশো বেরিয়ে আসবে, ঠিক সেইভাবে যেইভাবে পিঁপড়া গর্তের ভেতর থেকে কয়েকশো কয়েক হাজার একসাথে বেরিয়ে আসবে, সেই ঠিক ওইভাবে ওরা বেরিয়ে আসছে সবাই। এদিক ওদিক তাকাচ্ছে যেন তারা এই সবকিছু আগে দেখেনি, সবকিছু কেমন যেন অবাক লাগছে তাদের, তারা মুক্ত এখন। ঝাঁকে ঝাঁকে তারা বের হচ্ছে সেই গর্তগুলো দিয়ে, ধসে যাওয়া জায়গাটা দিয়ে, সে বিরাট গর্ত দিয়ে। তারপরে ওরা হেঁটে এগিয়ে যাচ্ছে এমন একদিকে যে জায়গাটা কোন একটা আস্তানা, কার আস্তানা, ওই সাধুর। তারা এগিয়ে গিয়েছিল সাধুর উপরে হামলা করতে, তারা চেয়েছিল সাধুকে কেটে ওরা টুকরো টুকরো করে ওরাই খেয়ে ফেলবে, কিন্তু সাধু চরম সতর্কতা অবলম্বন করেছিল। তার চারপাশে সে আগে থেকে লাগিয়ে রেখেছিল তার নিজের পালিত পিশাচগুলো, ওই পিশাচদের কারণে সে কোনো কিছু করতে পারেনি, কারা খচ্চর বাহিরেই, মাত্রই তো তারা মুক্ত হয়েছে ওই কঠিন বন্দিশালা থেকে, তারা মাত্রই মাতৃভক্তি দিয়েছে। তাদের কোনো লিডার নেই, কারণ তারা কার কথা শুনবে? একটা দল যখন চলে তার দরকার একজন লিডার, এবং লিডার যদি না থাকে তা অন্তত তাদের একজন দেবতা তো প্রয়োজন। তারা ছুটে গেল, সবচাইতে বয়স্ক যে রয়েছে তার কাছে তারা ছুটে গেল। কার কাছে? খচ্চর বাহিনীর ভেতরে সবচেয়ে বয়স্ক যে তার কাছে ছুটে গেল, এবং সে এক অদ্ভুত কিতাব বের করলো, যে কিতাবটা মানুষের হাতের তালুর সমপরিমাণ। ওই কিতাবে এমন একজনের ছবি আঁকা, সে হচ্ছে তাদের দেবতা। ওই যে সেই ছবিটা, যে ছবিটা রাজা ধরে ফেলে দিয়েছিল, যে শরীরটা তৈরি গাছের শেকড় দিয়ে, মাথার মুকুটটাও গাছের শেকড়ের, এবং চোখগুলো জল জল করছে। তারা তখন আরাধনা করতে শুরু করলো। যখন একসাথে সবাই মিলে এসে মন্ত্র জপতে শুরু করলো, বেশি সময় লাগলো না, বেশি সময় লাগেনি, আকাশ থেকে যেন কেউ নিচের দিকে নেমে এলো। যে নেমে এলো তার আকার অনেক বড়, দুই মানুষের সমান। তার শরীরটা কাঠ, গাছের কাঠ দিয়ে তৈরি, গাছের গুড়ি দিয়ে তৈরি। তার চোখগুলো জল জল করছে, এবং তার এক বিশাল রকমের হাত রয়েছে, বিশাল এক রকমের সুরও রয়েছে, বোঝা যায় না সেটা সুর। মনে হয় সেটা যেন সুর, মনে হয় সেটা যেন সুর না, মাঝে মাঝে মনে হয় সেটা বড় দাঁত, হাতির বড় দাঁতের চেয়েও বড় দাঁত। কোনো কিছুকে ওই দাঁত দিয়ে বিঁধিয়ে উপরে তুলে সজোরে নিচে আছাড় মারতে পারে সে চাইলেই। ওরা বিচার দিচ্ছে এখন, ওরা বিচার দিচ্ছে রাজার নামে, ওরা বিচার দিচ্ছে রাজার নামে। কেন 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 বিচার দিচ্ছে রাজার নামে? কারণ রাজার আগের বংশ, তার আগের বংশ, তারও আগের বংশ। রাজা তিন পুরুষ পেছনে সকলে, এবং রাজা সহ চতুর্থ পুরুষ, এই চার পুরুষ ধরে ওদেরকে বন্দি করে রাখা হয়েছে মাটির নিচে। এক আশ্চর্য উপায়ে ওদেরকে বন্দি করে রাখা মাটির নিচে। কিন্তু সমস্যা পাঁচ পুরুষ আগের, এখন তো চার পুরুষ, কিন্তু একদম শুরুর পুরুষ, তার কারণে সবকিছু শুরু। এই রাজ্য, পাশের রাজ্যে কোনো না কোনো কারণে, কোনো না কোনো প্রক্রিয়ায় চাইছিল উৎখাত হোক তাদের। এখন রাতের বেলা কিভাবে তাদের উৎখাত করবে? রাজ্য তো পাহাড়ায় থাকে সকলেই, কিন্তু তাদের রাজ্য পাহাড়ায় ছিল স্পেশাল দল, যারা উড়তে পারে। সে পার্শ্ববর্তী রাজ্যের পাহাড়ায় নিযুক্ত ছিল এমন সকল জিন, যারা উড়তে পারে, যারা চারপাশে নজর রাখতে পারে। এই অবস্থায় তাদের রাজ্যে বিষক্রিয় প্রয়োগ অথবা অন্য কোন ধরনের বিষাক্ত কর্মসূচি প্রয়োগ করা সম্ভব না। ওই ধরনের কর্মসূচি দ্বারা রোগ তৈরি করা সম্ভব, ওই ধরনের কর্মসূচি দ্বারা অনেক মানুষের হত্যাযোগ্য করা সম্ভব, সেখানে পরিস্থিতি এবং অন্য কোনো কারণে উপস্থিত না থেকেও। এখন যেহেতু বাইরের দিক দিয়ে পাহারা, এমনকি সীমানাতেও মানুষের পাহারা, না পারছে মানুষ ঢুকতে, না পারছে অন্য কেউ, তখন প্রথম পুরুষ শরণাপন্ন হয় এমন এক তান্ত্রিকের, এমন এক ভয়ঙ্কর তান্ত্রিকের। সে তান্ত্রিকের প্ররোচনা করে হোক বা যে কারণেই হোক, তারা অন্ধকার দুনিয়ার এমন এক দলকে ডেকে আনে যাদের কাজই মাটির নিচে, যাদের কাজই সব মাটির নিচে। তারা মাটির উপরে কোনো কাজ করতে পারে না ঠিকভাবে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে কেউ নেতৃত্ব না দেয়। এটা এমন এক দল যাদের কোনো নেতৃত্ব নেই, এদের কাজ একটাই, সারাদিন ঝিঝি পোকার মতো ডাকতে থাকা, খুঁড়তে 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 মাটির মুখ পর্যন্ত চলে এসে এরপর একটা সুরঙ্গ তৈরি করে মুখ খুলে ফেলা। এটাই তাদের কাজ, দিন নেই রাত নেই, এটাই কাজ। এখন পাশের রাজ্যে যদি মরক ছড়ানো শুরু করতে হয়, তাহলে একটাই উপায়, মাইনারদের ডেকে আনতে হবে, মানে যারা সুরঙ্গে থাকে। ডেকে আনা হলো এদের, কিন্তু এদেরকে কে চালাবে, কে হুকুম দেবে? এদেরকে যে প্রক্রিয়া ডেকে আনা হয়েছে সেই প্রক্রিয়ায় এরা তো উপস্থিত, কিন্তু এদেরকে অর্ডার কে দিবে? বুদ্ধি করে সে তান্ত্রিক এদেরকে জড়িয়ে দিল খোয়াংমোর সাথে। খোয়াংমো এমন এক প্রাণী হোক, এমন এক দেবী, যেই হোক সে দেবতা, তার সাথে জড়িয়ে দিয়ে বলা হলো, তোরা এখন থেকে খোয়াংমোর সাধক, তোদের হুকুম দিয়েছে খোয়াংমো, তোরা ওইখানে যাবি, তোরা সেইখানে যাবি, এবং সেইখানে গিয়ে সেই রাজ্যে যেয়ে তোরা বিষবুদ্ধ ছড়াবি, রোগ ছড়াবি। পেয়ে গেল মাইনররা, মানে খচ্চর বাহিনী, তাদের লক্ষ্য এবং তাদের নেতা। সেই নেতা তাদের সেখানে উপস্থিত নেই। ওই যে তারা বলেছে তোরা এখন থেকে খোয়াংমোর সাধক, যা খোয়াংমোর নাম নিয়ে তোরা কাজে লাগবে, কাজে লেগে পড়েছে, ওরা কাজ চালিয়েও যাচ্ছে। সেই মোতাবেক তারা সুরঙ্গ খুঁড়ে সে রাজ্যে প্রবেশ করে। চারপাশে এত বিস্তর পাহারা ছিল বাতাসে মাটিতে, এই সমস্ত পাহারা ভেদ করে যখন সুরঙ্গ খুঁড়ে খুঁড়ে খচ্চর বাহিনী সে রাজ্যে যে উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পরে তারা তো রোগ ছড়িয়ে দিল। কিন্তু যখন সে রাজ্যে যে সিকিউরিটি বা সেটা যেটাই হোক, যখন জানতে পারলো যে সিকিউরিটি ব্রিচ হয়ে গেছে, সুরঙ্গ খুঁড়ে শত্রু প্রবেশ করেছে, তখন সে অদৃশ্য পাহারাদাররা ওদেরকে আটক করে ফেলে। কিন্তু ততক্ষণে বিষ বুদ্ধির বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে প্রায় অনেকে আক্রান্ত, প্রায় অনেকে আক্রান্ত। এমন অবস্থায় একবারে কতল করে ফেলা হয় খচ্চর বাহিনীর কিছু অংশকে, যারা যারা সুরঙ্গ করে সেখানে গিয়েছিল। যখন নিজেদের সাথীদের এরকম মৃত্যুর খবর তারা দূরে বসে টের পায়, তারা সেইখানে সেই রাজার সেই সেই অংশে যে উপস্থিত হয়, যেই অংশে যেই জায়গায় তাদেরকে ডাকা হয়েছিল সেইখানে, কারণ তাদের তো কোনো লিডার নেই। সাধুর কাছে তারা জানতে চায় এমন হলো কেন, অমুকের কাছে জানতে চায় এমন হলো কেন, কিন্তু না, বরং তাদের বাধা দেওয়া হয়। খচ্চর বাহিনী বুঝতে পারে যে ওদেরকে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে, ওদেরকে আবারও বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই জন্য ওরা গোলামি আর না করতে চেয়ে ওরা মাটিতে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেদের সুরঙ্গ পথে। কিন্তু সুরঙ্গ পথে তারা লুকোতে পারেনি। তার আগেই সে সাধু, এই যে প্রথম পুরুষ, সে প্রথম পুরুষ যে তান্ত্রিকের মাধ্যমে, সাধু নয় তান্ত্রিক, সে তান্ত্রিকের মাধ্যমে তাদেরকে ডেকে এনেছিল, সেই তান্ত্রিকের মাধ্যমে তাদেরকে বন্দী করে। মনে রাখতে হবে ওরা বলেছিল যে এখন থেকে তোরা খোয়াংমোর সাধক। তান্ত্রিক ভুলে গিয়েছিল যখন সে খোয়াংমোর নাম নেবে, খোয়াংমো কিন্তু তার জানতে পারবে। খোয়াংমো যখন দেখল তার সাধকদের এইভাবে মেরে ফেলা হচ্ছে, এইভাবে তাদেরকে আটকে ফেলা হচ্ছে, তার উপরে তার নাম নিয়ে প্রতারণা করা হয়েছে, খোয়াংমো খোয়াংমো মাটিতে নেমে আসে, এসেই সর্বপ্রথম সেই সাধুকে মেরে ফেলে। সে তান্ত্রিককে মেরে ফেলে আগে। সে তান্ত্রিককে সে যখন মেরে ফেলে, তখন তার বুকের উপরে হাতি, বুকের ছাতি, হাতি যদি ছাতি পেটাতে থাকে বুকের, যে অবস্থা হওয়ার কথা ঠিক ওই অবস্থা করে ফেলে সেই সে তান্ত্রিকের। এখন রাজা তো ভয় পেয়ে গেছে। ওই তান্ত্রিক একটা মালছার ভেতরে ছায়ের আকারে অজস্র খচ্চর বাহিনীর সদস্যদেরকে আটকে রেখে সে মালসা দিয়েছিল রাজার কাছে। এখন রাজা কি করবে, কি করবে? সে তান্ত্রিক তো মরে গেছে, তান্ত্রিক যে মরে গেছে সেই খবর রাজা পেয়েও গেছে। এখন রাজার কাছে আসবে কে? খোয়াংমো। খোয়াংমো আসবে কারণ একে তো তার নাম নিয়ে প্রতারণা হয়েছে, দ্বিতীয়ত তার নজর থাকতে এমন ঘটনা ঘটতে পারবে না। তার নাম নিয়ে প্রতারণা করে অন্য সাম্রাজ্যে হামলা পর্যন্ত চালানো হয়েছে। তা কি সে সহজ ছেড়ে দিতে? প্রশ্নই আসে না। সে ছেড়ে দেয়নি, সে এসেছিল, রাজার কাছে এসেছিল। রাজা নিজে প্রাণ ভিক্ষার বিনিময়ে বেঁচে গেছে। মাফ চেয়েছে বারবার, মাফ চাইছে বারবার, এবং খোয়াংমো তাকে মাফ করে দেয়। বিনিময়ে মালসাটা নিয়ে যায় খোয়াংমো, এবং খোয়াংমো তাদেরকে রক্ষা করে এবং তাদেরকে মুক্ত করে তাদের সেই বন্দিশালা থেকে। এবং তখন থেকে তারা তো কাউকে লিডার জানে না, তাদের কোনো লিডার নেই। এখন খোয়াংমো তো ছিল তাদের লিডার, কিভাবে? ওই যে তাদের বলে দিল তোরা খোয়াংমো সাধক। এখন তারা খোয়াংমোকেই তাদের লিডার মানে, খোয়াংমোকেই তাদের সবকিছু মানে। এই যে কথাটা যখন সে আমাকে বলল, মনেম সাহেব, এখন তার দুই কাঁধে দুইটা চেহারা, দুইটাই শিশু এবং দুইটাই শিশু মানুষ, মানে শিশু পুরুষ, তারা দেখতে এমন। তার চোখটা বদলে গেছে এবং তিনি আমার দিকে তাকে একটা হাসি দিলেন, যেন তিনি নিজেও বুঝতে পারলেন যে আমি ধরে ফেলেছি বা আমি দেখতে পাচ্ছি। তখন তিনি চেষ্টা করেছিলেন আমার উপরে হামলা করতে, কিন্তু তিনি সমর্থ হননি, তিনি পারেননি। ওই যে বলেছিলাম আমি সাহেব, তিনি ওটা সমাধান করবেন, ওইখানে তিনি আমাকে তখন টানতে চাননি। এবং এই সেই কথাগুলো, যে কথাগুলো তখনও মনিম সাহেবের বলা বাকি, একটার পর একটা কথা, একটার পর একটা কথা, যা কেবল অবিশ্বাস্য আর কোনো কিছু না। আর খোয়াংমো, সে তো ওই পাহাড়ের একজন দেবতা, কেউ না কেউ তাকে মানে, আবার কেউ কেউ তার ব্যাপারে হয়তো জানেও না। যদি দুই ঘর জানে তো বাকি দশ ঘর জানে না তার ব্যাপারে। কিন্তু খোয়াংমো, সে এই পাহাড়েই নিজের মতো করে, নিজের সময়, নিজের হিসেবে সে এখনো চলে বেড়াচ্ছে। হয়তো হয়তো সে এখনো চলে বেড়াচ্ছে, এবং খচ্চর বাহিনী এখনো বিদ্যমান, তারা এখনো বিদ্যমান।